পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 122তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট। থেকে ডর শোনা শুরু করেছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 122তম পর্বের অতিথি হাসান এবং নাজমুল। প্রিয় শ্রোতা, আমাদের 122তম পর্বটি ধারণ করা হয়েছে 300 ফিট এলাকার ঢাকা শহরের কোন একটি হন্টেড জায়গায়। সেটা আমরা সুমন এবং লোবানের কাছ থেকে শুনব। আর 11টা থেকে 12টা পর্যন্ত থাকছে স্টোরি। 12টা থেকে শুরু হবে বিশেষ রাউন্ড, যেটাকে আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড উইথ মেন্টর রেজা ভাই। প্রিয় শ্রোতা, যারা ডরের অংশগ্রহণ করে নিজের জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, তারা ফোন করুন আমাদেরকে এই নম্বরে 09613892892। শুরু করছি ডরের মূল পর্ব।
সেই জন্য দেখলাম যে গাড়িটা 16 ফিটে জায়গা হবে তো না, বিশাল, ওইখানে তো 300 ফিট, তাই না? মায়াপা দেখতে হবে ওই রাস্তার নাম 300 ফিট কেন।
300 ফিট ওই জায়গা মনে হয় 300 ফিট কারো জায়গা আছে।
ওকে, আমি জানি না বসুন্ধরার ওই রাস্তার নাম 300 ফিট কেন, তবে আপাতত যেটা করতে পারি। আচ্ছা, আমরা চলো আমরা শুরু করি। গাড়ি কি রেডি?
গাড়ি রেডি থাকার কথা, চলে আসবে।
ওকে, তাহলে আপাতত যেটা করতে পারি, ঠান্ডাটা একটু ভালোই লাগছে, শুধু আমি এক কাপ চা খাবো।
আর কিন্তু কিছুই,
আর কিছুই না, আমি বলে দিলাম লোবানকে এক কাপ চা খাবো। এরপরে
আমি খাওয়াই,
এরপরে যা যা
যদি আমি খাওয়াই।
আচ্ছা, ভেবে চিনতে বলতেছি,
তাহলে দোকানে যা পাওয়া যায় সবই খাবে সুমন।
ওকে, ওইটাই না আমাদের গাড়িটা,
ওই যে ভিতরে মানে ঢুকতেছে যেটা, এটা ড্রাইভার সাহেব আছেন কিনা ওটাই হচ্ছে প্রশ্ন।
ওকে,
চলো আমরা এগোই এগোই
এগিয়ে দেখতে হবে।
কারওয়ান বাজার থেকে গাড়িতে করে আমরা পৌঁছাই বসুন্ধরার 300 ফিট এলাকায়।
দেখছো রাত কিন্তু যেই পরিমাণ হয়েছে, এখনো কিন্তু 300 ফিটে আমরা যে শুরুতে যেটা দেখে আসলাম এখনো কিন্তু আমার জমজমাট মনে হইতেছে। তবে এই জায়গাটা কিন্তু আবার অনেকটাই নিরব।
পিছনে দেখলাম যে ওই যে লিসা আপু যাওয়ার গলিটা আমরা ফেলে সামনে চলে আসলাম।
মানে ওই তুমি বলতে যাচ্ছো যে আমরা কিছুদিন আগে যে বাড়িতে ডর ধারণ করেছিলাম, মানে ওই কাছাকাছি এলাকায় আছি, কিন্তু আমরা সেটার থেকেও আবার অনেক দূরেও আছি। তো যাই হোক, লোকেশন না বলি, সেটা হচ্ছে লোবান, আই থিঙ্ক যেই ঠিকানাটা আমরা পেয়েছি, আমরা সামনে গেলে
রাস্তা থেকে সোজা যেতে হবে,
সামনে গেলেই বাড়িটা পেয়ে যাবো। চলো, এই বসুন্ধরে না রাতের বেলা হাঁটলে মানে ঠান্ডাটা একটু বেশি লাগে,
বেশি অঞ্চলে ঠান্ডা বেশি।
ওকে, দেখা যাক, যদি রিক্সা পাওয়া যায় একটা রিক্সা নিয়ে, রিক্সায় উঠলে আরেক ঝামেলা, রিক্সায় শীত আরো একটু বেশি
লাগে, জড়ো সড়ো হয়ে বসতে হবে।
চলে যাচ্ছে তো
রিক্সা, ওই মামা।
এই মুহূর্তে হচ্ছে আমরা অবশেষে রিক্সার শরণাপন্ন হয়েছি, আমরা রিক্সায় করে যাচ্ছি, যতটুকু আমাদের আসা সম্ভব হয়েছিল গাড়িতে,
মালপত্রে ভরা আমি একেবারে ওভারলোডেড।
আর আমি হচ্ছে মানে রিক্সার মধ্যে উঠেছি, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য হাত পা গুটিয়ে বসে আছে। রিক্সাতে মানে চলতে শীতের দিনে আর খোলামেলা এরকম জায়গায় মানে কষ্টই
কষ্টই,
ঠান্ডা যথেষ্ট ঠান্ডা।
মানে যেহেতু দেখতে পারতেছে না সুমন কতগুলা পরা, আমি কি বলে দিব
না, মানে
মাফলার টুপি
অনেকগুলো আমি জামা কাপড় পরে আছি, তারপরেও মনে হচ্ছে যে গায়ে বাতাস লাগছে। আমি জানি না আসলে শীতে এরকম হচ্ছে নাকি, যেই জায়গায় যাচ্ছি ওইখানে যে মানে ঘটনা অপেক্ষা করছে সেই জন্য এরকম হচ্ছে।
ওকে, চমৎকার।
চমৎকার একটা জার্নি, যেখানে গাড়ি, তারপরে হচ্ছে হাঁটা এবং রিক্সা সবই ছিল। এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটা আছে এটা হচ্ছে আরো একটা চমৎকার জায়গা। আমরা যে বাড়িটা এসেছি, বাড়িটা হচ্ছে চারতলা একটা বাড়ি এবং ছাদে খুব সুন্দর বাগান করা রয়েছে এবং বেশ পরিপাটি ছিমছাম গুছানো একটা জায়গা। তবে শীতকাল যেহেতু ঠান্ডার পরিমাণটা একটু বেশি, এমনিতেই খোলা জায়গা, তারপর হচ্ছে আবার গাছপালাও আছে, তবে পরিবেশটা দেখতে খুব ভালো লাগছে। এবং সবচেয়ে অ্যাট্রাক্ট করার মতো এই ছাদের মধ্যে যেই অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে একটা গাছ, এবং এই গাছটা থেকে আমরা দূরে বসেছি। এটাকে ঘিরেই হচ্ছে আজকের ঘটনা, সেই ঘটনা তো আপনারা জানতে পারবেন। আমি জানি যে আপনারা দুজনেই অনেক কিউরিয়াস হয়ে রয়েছেন কেন এই ছাদে নিয়ে এসছে, এবং দুজনেই কিন্তু স্বীকার করেছেন যে জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক, সেই জায়গার ঘটনায় আমি যাব পরে, তবে এখন আমি আপনাদের ঘটনাগুলো শুনতে চাই। আর যারা রেডিওতে শুনছে ডর, তাদের জন্য একটু বলে রাখি, তারা যদি যে ফোন নাম্বারটা শুরুতে বলা হয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে ডরের এরকম জার্নিতে আপনি যোগ দিতে পারেন, অথবা www.facebook.com/rjsuman.dor হচ্ছে সুমন স্পেলিং। সো আপনি এভাবে সার্চ করলে আমার পেজটি পেয়ে যেতে পারেন, এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন, বা আপনি লাইক দিয়ে আপডেট থাকতে পারেন, ডরের সমস্ত কিছু ইনফরমেশন আপডেট এই পেজে আপনি পাবেন। তো আপাতত যারা জয়েন করে ফেলেছে এবার হচ্ছে আমরা তাদের কাছে যাই। তার আগে পরিচয়টা জানতে চাই এক এক করে। আপনার নাম কি?
মোহাম্মদ হাফিজুল হাসান, ডাকনাম হাসান।
হাসান, ওকে, হাসান ভাই বলি তাহলে। ওকে হাসান ভাই, আমি তো যতটুকু শুনেছি আপনি একটা সময় হয়তো দেশের বাইরে ছিলেন। কোথায় ছিলেন?
ওমানে।
ওমানে ছিলেন, কতদিন ছিলেন?
ওমানে 2 বছর।
এখন কোথায় থাকেন?
এখন বাংলাদেশেই থাকি, ঝিগাতলা।
ওকে, ওমানে আপনার সাথে কিছু ঘটনা ঘটেছে এবং আমার মনে হচ্ছে যে সেটা ডরের লিসনার যারা রয়েছে তাদের একটু শোনা উচিত, সেই জন্য আপনাকে আমি ইনভাইট করেছি। সো আপনার ঘটনা আমরা শুনতে চাই।
আমি ওমানে থাকতাম সাহাম নামক এলাকায়।
এটা কত সালের দিকে?
এটা 2012।
ওকে,
ফার্স্ট গেছি, এক মাস যাবত আমি ওখানে কোনো কাজ টাজ করিনি। আমি এর আগে সৌদিতে ছিলাম, 3.5 বছর ছিলাম, পরে আবার ওমানে গেছি। তো আরবি ভাষাটা আমার এভেলেবেল জানা ছিল মোটামুটি। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আর কি ওমানের মধ্যে কাজ আর কি খুব কম, তো যারাই করে তারা অনেক পরিশ্রম করে। তো আরবি ভাষাটা জানা থাকাতে এটা আমার প্লাস পয়েন্ট ছিল। তো দেখতাম যে সবাই আর কি ওই মানুষের বাড়িতে বাড়িতে যায় টেইলারি কাজের জন্য অর্ডার নিয়ে আসে। আর ওমানে আমি যে এলাকায় থাকতাম ওই এলাকার মধ্যে টেইলারি কোনো দোকান ছিল না, সাহাম এলাকায়। কোনো জামা কাপড় সিলাইতে হইতো তাহলে ওরা যাইতে হইতো 25 কিলোমিটার দূরে। তো এই জন্য সাহামে আমরা যদি তাদের বাড়িতে যাইতাম ওদেরও সুবিধাটা ভালো হইতো, আমাদেরও ইনকাম হইতো। আমার বাইক আছিল, বাইক নিয়ে এরকম যাইতাম। সাহাম থেকে 7-8 কিলোমিটার দূরে কোরাম্মাম নামক একটা এলাকা আছিল, কোরাম্মাম মুখলিব। আর কোরাম্মামে যাওয়ার মাঝামাঝি এখানে একটা ওয়াদি ছিল আর কি, সাগরের পাড়ে।
ওয়াদি হচ্ছে জায়গার নাম?
না, ওইখানে তো পাহাড়ি এলাকা, পাহাড় থেকে যদি অনেক বৃষ্টি বাদল হয় পানি নামার জন্য একটা আর কি পানি নামানো ড্রেনের মতো করে দেয়,
যেন ধস না নামে
পানি যাতে এভেলেবেল সরাসরি যাইতে পারে। ওই ওয়াদির পাশে একটা মসজিদ আছিল, তো মসজিদের ওইখানে মধ্যে আমি একদিন গেলাম, ঘরের মধ্যে যাই নক করলাম। আমরা যারা আর কি এরকম মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম ওরা সবাই মা বলে সম্বোধন করতো সবাই। যাই তো আমি জিজ্ঞেস করলাম যে মামা এরকম এরকম আমি টেইলারের এখান থেকে আসছি, তোর কিছু লাগবে কিনা? কয় হ্যাঁ আমার তো অনেক লাগবে, কাপড় চোপড় আছে আমার কাছে অনেক লাগবে। এর মধ্যে আমি স্ট্রাকচারটা দিই, ডুপ্লেক্স বাড়িটা ছিল, ওখানে সবার বাড়ি আলাদা আলাদা ভাবে ঘেরাও দেওয়া থাকে আর কি, অনেক দূরে দূরে প্রত্যেকটা বাড়ি থাকে। বাড়ির সামনে যে মোটর সাইকেল রাইখা জিজ্ঞেস করছি, বলে যে তুই ভিতরে আস, আমাকে যে কোনো সময় পুলিশে ধরে দিতে পারে যদি ওর অন্যরকম ইন্টেনশন থাকে, আর টাকা পয়সা নিয়ে নিতে পারে, এরকম হয়, এভেলেবেল হয়। আমি বলি না ঠিক আছে, তুই ভয় পাইতেছিস? ভয়ের কোনো কারণ নেই, তুই আয় ভিতরে। তো আমি ওই দিন যাই না, ওই দিন দরজার বাইরে থেকে টেলারে জামা কাপড় নেই, বাসায় আমি ছোট একটা গার্মেন্টস এর মতো এই 7 জন লোকের মতো আমার কাজ করতো আর কি। আমি বাসা থেকে অর্ডার নিয়ে ওদেরকে দিয়ে কাজ করে দিতাম, ছোটখাটো একটা গার্মেন্টস এর মতো ছিল। উনি মামা ছিল আর ওনার একটা মেয়ে ছিল, মেয়ের কোলে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল যেটা বয়স আনুমানিক 3-4 মাস হবে। সাইডে পাথর বিছানা থাকে, ওইখানের মধ্যে আর কি একটা ছোট বাচ্চা একটা ভাঙা একটা রেডিও নিয়ে খেলতেছে।
মানে তাহলে আমি ফ্যামিলি মেম্বার দেখলাম 4 জন ছিল ওই বাড়িতে।
হ্যাঁ, ছোট বাচ্চা,
দুটো বাচ্চা ছিল, একটা মহিলা ছিল আর ওই বাড়ির পুরুষ ছিল।
হ্যাঁ,
ওকে।
একদিন প্রায় 1 মাস পরে একটা কাপড় দিছিল আমাকে সেলাই করতে দেওয়ার জন্য। তো আমি আমার ওই যে ছোট যে গার্মেন্টস আছে ওইখানে ওদের নিয়ে গেলাম। আমার একজন আর কি খুবই কাছের একজন লোক ছিল, আব্দুল্লাহ নামে আমার আর কি কারিগর, তো ওর কাছে জামাটা নিয়ে দিছি, আর আমার যে গার্মেন্টসটা পুরো গ্রান ভরে গেছে, অন্যরকম একটা গ্রান। ওরা আলাদা একটা জামা দিয়ে দিত যে এইটার মাপে আমাদেরকে সেলাই করে দিবেন।
আচ্ছা
ঠিক আছে, ওইটা গ্যাস বলে আর কি আরবিতে। তো গ্যাসটা দিছে, দেওয়ার পরে ওই সাতজন সবাই বলতেছে যে এত গ্রান, এত কাপড় চোপড় সিলাইছি, এরকম গ্রান তো আর কখনোই পাইনি।
ওখানে কি ওই বাড়ি থেকে যতগুলো কাপড় এনেছেন সবগুলাতে এই গ্রান, নাকি শুধু একটা পার্টিকুলার কাপড়ের মধ্যে?
ওই বাড়ি থেকে যখন এই একটা কাপড় দিছিল, ওই দিন শুধু একটা কাপড়ই দিছিল আমাকে।
আচ্ছা আচ্ছা, এবং এই কাপড়টাতে অনেক
অনেক গ্রান। কি বলবো যে এই ফ্লেভার আমি আর কখনো আগে পাইনি।
আচ্ছা,
আমরা সবাই অবাক যে এরকম এত পারফিউম হওয়ার তো কোনো পুরো রুম ইয়ে হয়ে যেত। তো আব্দুল্লাহ দুষ্টামি করে বলতেছে যে ভাইয়া এই কাপড়টা রাইখা দেন, এই কাপড়টা সবগুলো কাপড় নিচে রাখি, দেখি অন্য কাপড়গুলো গ্রান হয় কিনা। তো বলছে যে এই কাপড়টা আমি রাইখা দিছি, ওদের ফোন দিছি আর বললাম যে আমি এক সপ্তাহ পরে তোর কাপড়টা দিয়ে যাবো, কিন্তু আমার একদিনের কাজ। দুষ্টামি, ওরা দুষ্টামি করতেছে, আমিও দুষ্টামি করতেছি। এক সপ্তাহ পর বাসায় নিয়ে দিয়ে আসছি। আমি জিজ্ঞেস করলাম যে এত পারফিউমের গ্রান, মা তুই কি পারফিউম ব্যবহার করছিস, আমাকে একটু লাগাই দি। আমি দুষ্টামি আর কি অন্তরঙ্গ হয়ে গেছে। প্রথমে তো বাসার ভিতরে যাইতে চাইনি, তার পরবর্তীতে যে মজলিস রুম থাকে আমাকে ওই রুম পর্যন্ত নিয়ে গেছে,
যেখানে সচরাচর
কেউ যেতে পারে না। আমাকে ওই যে জুস দিত খাইতে, ও আর কি নিজের সন্তানের মতো আমাকে মনে করতো। ছোট বাচ্চা যেটা ছিল ওইটার মাঝে মাঝে আমার কোলে দিত। ঠিক আছে, আমি আমার একটা ফ্রেন্ড আছিল জুলহাস নাম, তো ওকেও নিয়ে যেতাম ওইখানে, খুবই আদর করতো। তো বাচ্চাটাকে যখন আমার মাঝে মাঝে আমার কোলে দিত, বাচ্চাটা এত হালকা যে মনে হয় যে আমি কাপড় ধরে রাখছি। একদিন আমি কি করলাম, পুরা মাথায় কাপড় দেওয়া তো এদিক দিয়ে একটু কাপড় উঠা রয়েছে, তো আমি টান দিয়া এমনি করে, কি ছোট মানুষ তো ঠান্ডা লাগবে করে, আমি টান দিতে নিছি কাপড়। ওর মাটা আইসা বলতেছে তুই কাপড় ধরস কি জন্য? তো পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তোর বাচ্চা তাহলে তুই রাখ, আমি তুলে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাপড়টা নিয়ে আসিস। তো এরকম ওদের সাথে আমার প্রায় 7-8 মাস যাবৎ লেনদেন চলতেছে। ওরা তো প্রত্যেক মাসে মাসে টাকা পায় সরকারি কাছ থেকে, পুরা মাস সিলেই তো 1-5 তারিখের মধ্যে আমাদের টাকা গুলা দিত।
মানে ওরা বলতো যে সরকারের কাছ থেকে ওরা টাকা পায়
না? ওইখানে রুলস আছে এটা, যারা কাজ করবে না তারা সরকার একটা ভাতা দেয়, আর কাজ করলে 3-4 ডবল বেশি। ও ওই ওইটার কথা বলি, ওই কাপড়ের ব্যাপারটা, তো কাপড়টা আইনে আমি দিছি। দেওয়ার পরে ও নিজে ধরে বলতেছে কাপড়টা তো অনেক স্মেল, অনেক গ্রান না? আমি বলি যে হ্যাঁ অনেক গ্রান। এর পরবর্তী থেকে ভাইয়া ওই বাসা থেকে কাপড় আনলেই এরকম গ্রান করতো। ওই দিন আসলে ফার্স্ট, তো যখনই আমি ওই বাসা থেকে কাপড় আনতাম আমার কারিগর সবাই বুঝতো যে ভাই আজকে ওই বাসা থেকে কাপড় আনছেন। এরকম অনেকদিন গেছে, যখন বলতেছে বলে যে এ হাসান আমি তোর বাসাটা চেঞ্জ করব, এটা তো আমাদের বাসা না, সরকারের কাছ থেকে লোন নিয়ে উঠাইছি, আর সাগরের পাড়ে বাসাগুলো তো ভাঙিয়ে দিতেছে, তো সরকার আমাদের গ্যাবেলের মধ্যে আমাদেরকে বাসা করে দিতেছে, আমরা ওইখানে মধ্যে যাবো, তুই আমার কাছে কত পাবি? আমি বলি 26 রিয়াল বাংলাদেশি টাকার, 5,200 টাকা। বলে যে তুই 3 দিন পরে আইসা টাকাটা নিয়ে যাস, যে অমুক তারিখে আইসা টাকাটা নিয়ে যাস। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাসায় যাইবি, ওই বাসার ঠিকানাটা আমার দিস। কয়ে আচ্ছা ঠিক আছে, ঠিকানাটা দিব, ফোন নাম্বার তো আসলে আগে। আমি বলি যে ফোন নাম্বার আছে না, সমস্যা নেই। কয়ে না ফোন নাম্বার এটা বন্ধ থাকবে, ওইখানে গেলে আরেকটা নাম্বার নিব। পরে কি একটা সমস্যার কারণে ওই দিন আসতে পারে, 3 দিন পরে আমি আসছি, ওর বাসার সামনে দাঁড়াইছি, করিং বেল টিপ দিস দিছি। আমার এইটা সেন্সে ছিল না যে ও বলছে যে ও বাসা থাকবে না। এক পিস কাপড় ছিল আমার সাথে, ওই কাপড়টা নিয়ে বাসায় করিং বেল দিতেছি দিতেছি, কেউ খোলে না, দরজা ধরে এমনি নক করতেছি, কেউ শুনতেছে না দেখতেছে না। পরবর্তীতে সাইডে দিয়ে বালির মধ্যে ফুটবল খেলতেছিল ছোট ছোট বাচ্চারা, তাই আমি ওদেরকে ডাক দিছি যে হাবিব এদিকায় আসছে ছোট বাচ্চারা। আমি বলি এই জায়গার লোক কোথায়? বলে যে এইখানের লোক। কোন কোন বাসার? বলে আমি বললাম যে এই বাসার। কই তুই কি পাগল নাকি? এই কথা বলো আমার সাথে দুষ্টামি করে আমার মোটরসাইকেল নিয়ে পিছনে টানাটানি করে, কই তুই পাগল, তুই পাগল, এটা মজনু মজনু বলে বলে ওরা ওদের এখানে খেলতে গেছে। আমি বলি কি রে ভাই, আবার দরজার নক করতেছি ধরে ধরে। পরে দিয়ে ওই যে ছেলেটা ডাক দিছে ওর যে তোদের বাসা কোনটা, তো ও দেখা দিছে যে ওইটা। আমি জিজ্ঞেস করলাম মামা আছে বাসায়? বলে যে হ্যাঁ আছে। তো আমি গিয়েছি যে ওই বাসায় যায় বলতেছে যে মামা এরকম এরকম আমি এই বাসার মধ্যে টাকা পাইতাম, তো এখানে তো আমি অনেকদিন আবার সেলাই করি জামা, তো ওর বলছে বাসা চেঞ্জ করবে, কোথায় গেছে আমাকে একটু বলেন তো। তো উনি আর কি আমার দিকে অন্তত 30 সেকেন্ডের থেকে বেশি শুধু হা করে তাকায় রয়েছে। আমি বলি কি হয়েছে? কয় এই বাসায় যে তুই দেখোস না ঘরে যে তালা মারা, এখানে তো আজকে 3 বছর যাবত কেউ থাকে না। তিন বছর যাবত কেউ থাকে না ওইখানে। পরে আমি তো শুনে আমি কই না মামা তুই পাগল হয়ে গেছিস, আমি দেখি এই যে জামা সেটা আমাকে ইয়া করতে দিছে।
ওই জামাটা কি কোনো মানে কাদের ছিল?
এটা ছিল ওই যে যার কোলে বাচ্চা ছিল ওনার মেয়ের, ওর জামা।
ওকে,
তো আমি নিজে বিলিভ করতে পারতেছিলাম না। বলে যে তুই যা দেখ দরজার নক করা। তো ভাইয়া ওইখান থেকে মনে করেন আমি এইখান থেকে দরজার নক করে ওই বাসায় গিয়েছি, ওই বাসায় জিজ্ঞেস করে যখন উনি এই কথা বলছে আমার এখানে আসতে 5 মিনিটের মতো সময় লাগছে, আইসা দেখি যে ঠিক দরজার মধ্যে তালা, একটু আগেও কিন্তু আমি এটা নক করে গেছি।
হ্যাঁ, আপনি কলিং বেল টিপেছেন তখন তালা ছিল না।
তালার যে লকারটা আছে ওইটা ধরে আমি নক করছি, তখনও তালা ছিল না। কি বলবো, আমার হাত আর কি পুরো শরীর থর 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 করে কাঁপতেছিল, আমি অবাক হয়ে গেছি। পরে আমার তারপরে বিলিভ হয় না, তালাটা একদম জং ধরে রয়েছে, বুঝে যেতেছে যে আর কি দুই আড়াই বছর হবে যে তালাটা যে মারা হয়েছে। আমি তো নিজেরে বিলিভ করতে পারতেছি না যে এটা কি হইতেছে। পরে দিয়ে আমি গেলাম পাশে আরেকজনের কাছে গেলাম, আমি যে উনি তো আমার সাথে দুষ্টমিও করতে পারে, হয়তো তিন চার মাস হয়েছে বা দশ পনেরো দিন আগে তালা মারছে, বৃষ্টি হয়েছে, জং ধরে গেছে, এমন হইতে পারে। তো এক ছেলে একজন আসিল পাশের বাড়ির, ওনাকে জিজ্ঞেস করলাম, তুই আসলে পাগল হয়ে গেছিস, তুই কয় টাকা পাবি, তুই কি টাকার জন্য এরকম করতেছিস, পাগল হয়ে গেছিস, তুই বাসায় গেছিস আমি দেখছি, আবার আমার কাছে আসলি, এইখানে তো তিন বছর কেউ থাকে না, আমি তো উনিও বলছে আমিও বলতেছি তুই বিলিভ করস না। আমি বিলিভের বড় কথা না, তাহলে এই জামাটা আমার কে দিল, হয়তো অন্য কারো জামা হইতে পারে, তুই আমাদের সাথে মজাক করতেছিস, দুষ্টামি করতেছিস। ওই দিন আর কোথাও যেতে পারিনি, ওই দিন কোরামাম থেকে ওয়াদি দিয়ে উঠে আমি মোটর সাইকেল দিয়ে মুখলিপ দিয়ে বেরোবো, এমন সময় আর কি আমার শুধু কোনো ভৌতিক কোনো কিছু দেখলাম না, জানলাম না, কিন্তু ভয় যে কোথা থেকে কাজ করতেছে আমি নিজেও বুঝতেছি না। আমি গাড়িতে ওইখানের মধ্যে করছি অ্যাক্সিডেন্ট, পাশে দোকান আছে, দোকানদাররা আমাকে নিয়ে আসছে, এইসব মাথায় পানি টানি দিয়ে বাসায় নিয়ে গেছে। ভাইয়া আর কি আমি চোখ খুললেই মনে যে আমার শরীর কাঁপে, এটা যার সাথে হয় একমাত্র সেই বুঝবে যে আসলে কিছু দেখা না, অন্তরে যদি একটা জিনিস ফিল করা যায়, ফিলটা যে কত রকমের ভয়ানক হইতে পারে এটা আমি নিজে সাক্ষী।
আসলে এই ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় ভয়। আমার দুই একটা প্রশ্ন আছে ওখানে। আপনি যখন বলছেন যে আপনি প্রায় সাত আট মাস ধরে ওই বাসায় যাতায়াত ছিল আপনার, তো পাশের যারা প্রতিবেশী আছে তারা বলতেছে যে গত তিন বছর ধরে এখানে কেউ থাকে না, তো এই গত সাত আট মাসে যখন আপনি যাতায়াত করেছেন ওই বাসায়, আশেপাশের প্রতিবেশী কখনো কেউ দেখেনি আপনাকে বা বলেনি যে ওই বাসায় তুমি কোথায় যাও?
না ভাই, ওখানে তো আমি আগে বলছি যে বাসাগুলো আর কি অনেক দূরে দূরে হয়, একটা বাসা একটা বাসা দূরে দূরে হয়, আর ডুপ্লেক্স বাড়ি তো অনেক বড় এরিয়া নিয়ে বাড়িগুলো করা হয়, তো একজনের খবর আবার আরেকজনের রাখে না, আমাদের বাংলাদেশের মতো না ওইখানে।
ওকে, আসলে কে কোন বাড়িতে যাচ্ছে ওইটা আসলে কোনো মানুষজন অত বেশি,
হ্যাঁ মানুষজন ওইটাকে দূরে দূরে একটা করে বাড়ি আছে।
আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি তিন বছর ধরে একটা বাসায় কেউ না থাকে, তার মানে কোনো মানুষ যদি ওখানে কোনোখানে বসবাস করে একটা কিন্তু বোঝা যায়, আবার পরিত্যক্ত থাকলেও বোঝা যায়। তো তখন আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে এই বাসাটা পরিত্যক্ত?
ওই যখন উনি ওই মহিলা বললো যে এখানে তো তালা মারা, তুই যা দেখ, দেখার পর আমি ভালোভাবে তাকাইলাম যে আসলেই তো বাসাটা পরিত্যক্ত। এই ঘটনা যখন ঘটছে এরপর দিকে থেকে আর কি আমি আর কি জাস্টিফাই করার চিন্তা করছি যে আসলেই কি ওরা আমার সাথে দুষ্টামি করতেছে নাকি আমি এটা সাফার করছি। তো আমি পরে বসে বসে আমি মিলাইতেছিলাম জিনিসগুলা, যে ব্যাপারটা হয়েছে এরকম, বাচ্চাটা যখন আমার কাছে দিত বাচ্চাটা অনেক হালকা থাকতো, আর
হালকাই তো থাকবে যেহেতু তিন চার মাস বয়স।
ভাইয়া মনে হয় যে কাপড়, আমার হাতের উপরে কাপড়, কোনো যে বাচ্চা আছে এটা আর কি বোঝা যায় না, কাপড়ের ওজন যতটুকু হবে মনে হয় যে
বাচ্চা তো স্বাভাবিক,
আমি দেখতেছি বাচ্চাকে।
আচ্ছা,
আর একটা ব্যাপার হয়েছে, যতদিন আমি ওদের বাড়িতে যাইতাম ওই সাইডে বললাম না একটা আর কি চার পাঁচ বছর একটা বাচ্চা ভাঙা একটা রেডিও নিয়ে খেলতেছিল, আমি প্রশ্ন করছি মামারে যে মামা ওর কি কোনো কাজ নেই, যতদিন আসে ততদিনের দিকে কোনার মধ্যে ভাঙা রেডিওটা নিয়ে খেলতেছে, ওই জায়গাটার মধ্যেই বসা ওই রেডিওটা নিয়ে খেলতেছে। পরে মামা দুষ্টামি করতেছে, ওর কাজ নেই, শুধু এই কাজই করে। তো ভাইয়া বিশ্বাস করবেন না, আমি দুই তিন দিন পরে সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পরে আমি বাসা আর কি আমার যে কলিকা ছিল ওরা ওদেরকে বললাম, বলার পরে ওরা বলে যে না তুই দুষ্টামি করতেছিস। পরে জুলাস নামে যে ছেলেটা ছিল আমার ফ্রেন্ড, ওরে বলছে আর ও একটু একটু বিলিভ করা শুরু হয়েছে, ভাই বাসাটা একদম একা বাসাটা, আমার কাছেও জানি কেমন ডাউট
লাগছিল।
হ্যাঁ আমি নিয়ে আসছিলাম ওকে, আমার ডাউট লাগতেছে, আমি ভাই বিশ্বাস করেন এই ঘটনা।
আচ্ছা, আপনারা খোঁজ নেননি, আপনি বলেছিলেন গভর্নমেন্ট ওদেরকে অন্য কোথাও বাসা করে দিবে?
হ্যাঁ ভাই, এই যে বলতেছি এটার ব্যাপারটা, পরবর্তীতে ওইখানের মধ্যে আমি ওদেরকে যখন সবাই এই ঘটনাগুলো বললাম, কারণ ওইখানে অ্যাক্সিডেন্ট করার পরে সবাই দেখতে আসে, একজন আরেকজনের দেখতে আসে, অ্যাক্সিডেন্টটা করার পরে সবাই এই কথাগুলো বলছি, রাত্রে আমি ঘুমাইছি ও আমার স্বপ্নের মধ্যে আসছে, মামা বলতাম যাকে, বলে যে হাসান তুই সবার কাছে আমার দোষ দিতেছস, আমার তো কোনো দোষ নাই, আমি তোর ওই দিন আসতে বলছি তুই আসস না, দোষটা তো তোর, দোষটা তো আমার না, এই কথা আর কি। ওর চেহারাটা আমি আর কি তখন দেখলে আমার আতঙ্কিত মনে হইতো, চেহারাটা আর কি স্বপ্নের মধ্যে
কাপড় নিতে না।
হ্যাঁ, এর পরবর্তীতে আমার আর কি নিজের ডাউট লাগছে, একদিন প্রায় দশ পনেরো দিন পরে আমি বলি যে যাই হোক আমার আগে এটা দেখতেই বা আসলে যে পরিত্যক্ত বাসাতে এমন থাকার কথা না। তা আমি একদিন গেছি আসরের পরে মাগরিবের আগে দিয়ে, এদিক দিয়ে আর কি উঠে দেখতেছি, এদিক দিয়ে যেদিক দিয়ে দেখা দরজার ফাঁকে দিয়ে, আসলেই কি এখানে কি পসিবিলিটি কি আসলে, আমি কার সাথে বিজনেস করলাম? তালার এখানের মধ্যে পা দিয়ে আমি উপরের দিকে হুসকি মেরে দেখতেছি যে বাঙ্গাজি টেনিসটা নিয়ে খেলতেছিল ছোট বাচ্চাটা, ওইটা ওইখানে আছে, মামা যে চেয়ারটাতে বসে ছিল ওই চেয়ারটা ওইখানে আছে, আর ওই যে ওই বাচ্চা কোলে নিয়ে যিনি আসতেছিল উনি দরজার ওই যে গেটে থেকে বাইরে যেত না ওই জায়গার মধ্যে এরকম ময়লা ফালানো, পুরা বাড়ি ময়লা পরিত্যক্ত। তখন আমার মনে ডাউট লাগলো যে আসলে আমার ভিতরে যাই দেখা উচিত, কারণ আমি এর ভিতরে তো গিয়েছি, এখানে যাইতে আমার ইয়া দিত, ওই জুস দিত খাইতে, আপেল দিত। আমি যখন ওভারটেক করে এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম কি ময়লা পড়া থাকলে বোঝা যায় যে এখান দিয়ে বালি পড়া আছে, ঠিক আছে, যে অনেকদিন যা
পরিত্যক্ত আস্তর্য জমে যায়,
আস্তর্য জমে যায়। ওই ছোট বাচ্চাটা যে এখানে খেলতেছিল ওই জায়গার মধ্যে কোনো বালি নেই, আশেপাশে দিয়ে একদম আর কি রাউন্ড একদম স্পষ্ট বোঝা যেতেছে
সার্কেল করে,
সার্কেল করা আছে ওইখানে বসা, সার্কেল করা আছে। দরজার ভিতরে যখন আমি ঢুকবো ভাইয়া, দেখেন আমার শরীরে লোম দাঁড়ায় গেছে, শুধু দুইটা চোখ দরজা দিয়ে, দরজার গেট খোলা, পুরো বাড়ি পরিত্যক্ত, ফার্নিচার টার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু দেখা যাইতেছে না, অন্ধকার, আর দুইটা চোখ দেখা যাইতেছে এখানে। আমি সাথে সাথে আমি দোয়া কালাম পড়তেছি, আর দেখলাম কি যখন আমি তাকাই রেছি আর কি, আমি ওইখান দিয়ে নজর সরাইতে পারতেছি না, আমার মনে কি জানি স্ট্যাচু করে রাখছি, আমি চোখ দূরে দেখবো না, চলে যাবো, আমি ফ্রিজ হয়ে গেছি, তাকাই রেছি আর কি, একটা আঙ্গুল উঠায় শুধু এভাবে এভাবে করতেছে আর কি, নিষেধ করা হইতেছে, চোখ দুইটা চোখ আর একটা আঙ্গুল দেখছি, কোনো ফেজ নেই, কোনো কিচ্ছু নেই। যদি ভাইয়া আর কি আমি কিভাবে বলবো যে ওই দিনের পরিস্থিতিটা আমার কিভাবে কি হয়েছে, এর সময় সাথে সাথে মাগরিব আজান দিছে, আমি যে কিসের উপর দিয়ে ওয়ার্ল্ড কাপ করে আসছি আমি নিজেও বলতে পারবো না, আমার মোটরসাইকেল ওর বাসার সামনে, আমি দৌড়ে যাওয়া রাস্তার মধ্যে পড়ছি, রাস্তায় পড়ার পরে একজন বলে কি হয়েছে, আমি বলি যে না কিছু হয় না, আমার একটু বাসা পর্যন্ত পৌঁছায় দে। পরে আমি বাসায় গেছি, জুলাশে বলছি ও গাড়ি নিয়ে আসছে। এরপর থেকে প্রথম দিন আমাকে আর কি খুব নর্মাল সুরে উনি বলতো যে তুই আমাদের বদনাম করিস না, আমরা তো তোর টাকাটা দিয়ে দিতে যাইতেছিলাম, তুই তো ওই দিন আসিস না, দোষ তোর, বারবার ঘুরে একই কথা। তো আমি জুলাসে যাই, বলতে ভাই আজকে এইভাবে এইভাবে এই ঘটনা এইভাবে দেখলাম, এখন এটা কি বুঝেন। উনি আর কি বলতেছে আমার, আমি আপনারা আগেই বলছিলাম যে আপনি ওই বাসায় যাওয়ার দরকার নাই, এগুলা কিছু করার দরকার নাই, এটা আলাদা রকম জিনিস থেকে মানুষের দূরে থাকে ভালো, কতজনের কত ঘটনা ঘটে সবাই শুনেন না আপনি, আপনি একটু দূরে থাকে ভালো, এখন আপনি এটা এটা পিছনে আপনি দৌড়াইতেছেন কি জন্য। আমি বলছি ভাই দৌড়াইতেছি না, কিন্তু নিজের চোখে আমি বিশ্বাস বিলিভ করতে পারতেছি না।
মানুষ বিলিভ করে একটা, আমি ৬ ৭ মাস ৮ মাস ধরে একটা বাসায় যাচ্ছি, খাচ্ছি, কথা বলছি,
বাচ্চা কোলে নিতেছি, হ্যাঁ আমারটা কি নিজের, আমি বিলিভ করতে পারতেছি যে আমি কোথায় ছিলাম এতদিন, কার সাথে বিজনেস করছি, কার সাথে কথা বলছি, কে টাকা দিছে আমাকে, কে জামা কাপড় দিছে। তো প্রথম দুই দিন আমাকে নর্মালি ওই স্বপ্নের মধ্যে আইসা আইসা বলতো যে দোষ আমার না, দোষ তোর, তুই আসস না। এর পরবর্তীতে ভাইয়া কেউ না বললেও তো আমি হাল কইতে পারতেছি না, তো মানুষে বলতাম, বলার পরে একদিন হয়েছে কি এরকম বলছি, বলার পরে হয়েছে কি স্বপ্নের মধ্যে আসছে, হাসান তুই আমার মা ডাকছস, কিন্তু তুই আমার বদনাম করা তোর উচিত হয়নি, তোর এটার ফল তোর দিতে হবে, আরবিতেই ও বলছে। তো আমি মোটরসাইকেলে যাইতেছি, মোটরসাইকেল করলাম অ্যাক্সিডেন্ট, তিনবার অ্যাক্সিডেন্ট করছি আমি, আমার পুরোটা শরীরে অ্যাক্সিডেন্টের দাগ, তিনবার আমি দেশে এসে পড়তে, এমন অ্যাক্সিডেন্ট করছি যে আমার দেশে এসে পড়তে হয়েছে, ওইখানে মধ্যে ট্রিটমেন্ট করলে অনেক টাকা খরচ হতো। এরকম তিনবার অ্যাক্সিডেন্ট করার পরে যা হোক আমি ওইখানে মধ্যে গেছি, ও মানে যা বিজনেস চালু করছি, ওইখানে মধ্যে একটা দোকান দিছি, আমার দোকান থেকে ৭টা ভিসা বেরোইছে, কাপড়ের দোকান সম্পূর্ণ। তো কাপড়ের দোকানে বৈশা একদিন ওই এলাকার কিছু কাস্টমার ছিল আমার, ওরা আসছিল, দোকানটা এখন পুরোপুরি আর কি রানিং হয়নি, মোটামুটি আর কি রানিং অবস্থায়, তো ওদেরকে এইভাবে বলছি, বলার পরে ওরা বলতেছে যে এটা তো অনেক আগে থেকে খালি, এটা তো আমরা জানি, এই ঘটনা তো আমরা সবাই জানি, তবে রাত্রে দিয়ে আমার স্বপ্নে দেখা যায় যে তুই সবচেয়ে বড় ভুল করলি, আমার এলাকার মানুষে এই ব্যাপারটা জানায় তোর অনেক বড় ক্ষতি করবো আমি, আমার মামা আগে আমার বলতেছে তোর অনেক বড় ক্ষতি করবো আমি। তো আমি চিন্তা করলাম যে অ্যাক্সিডেন্টের থেকে বড় ক্ষতি আর কি, আমার শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে আমার ব্যথা, কি আর ক্ষতি করতে পারে আমার, দুই বছর থেকে ওইখানে ২৮ লাখ টাকার দোকান দেওয়া কারো পক্ষে পসিবিলিটি নেই, বাংলাদেশ থেকে যদি টাকা না নেওয়া হয়, আমি বাংলাদেশ থেকে টাকা নিছি, আমার মামারা সৌদিতে ছিল ওনাদের কাছ থেকে টাকা নিছি, তো নিজে কিছু টাকা ছিল ওইখানে।
তোর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
এ পর্যায়ে আমরা ৪ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আপনারা শুনছেন দর এবিসি রেডিও এফএম ৮৯.২ এ, আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি মনে পড়ে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২, আমি আবারও বলছি ০৯৬১৩৮৯২৮৯২। ফোন করার পরে আপনি ফোন থেকে যে ইনস্ট্রাকশন পাবেন সেই অনুসারে আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আমরা ৪ মিনিট পর আবার ফিরব।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
122তম পর্ব আপনারা শুনছেন। হাসান এবং নাজমুল দুজন হচ্ছে আমাদের আজকের অতিথি। স্পেশাল রেসিপিটি আপনাদের নিশ্চয়ই মনে আছে, একলা শুনশান একটি ঘর কিংবা কারো সাথে থাকলে বেশি লোক সমাগম না হওয়াটাই ভালো। হালকা করে জানালাটা খোলা রাখবেন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসে এরকম একটি ঘরে বসে কিংবা ফাঁকা জায়গায় বসে আপনি ডর শুনবেন, যদি আপনি সত্যি সত্যি ডর মানে যে ভয় সে ভয়ের স্বাদ পেতে চান। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি সেখানে যেখান থেকে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আঠাশ লাখের টাকা ইনভেস্ট করে দোকানটা দিছি, 10-15 দিন দোকানদারি করছি। ওই যখন ওই কথাটা বলছি, 3 দিন পরে আমি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি যেটা আর কি, আমার বাইক যেটা ছিল গাড়ির সাথে ধাক্কা খায়া রাস্তার এই পাড়ে পড়ছি, বাইকটা রাস্তার মধ্যখানে গেছে, ওইখানের উপর দিয়ে আপনার বড় কন্টেইনার যায়, আমার বাইকটা পুরো আর কি তছনছ হয়ে গেছে। ওই জায়গাটার মধ্যে আমিও থাকতে পারতাম। পরবর্তীতে আমার অবস্থা খুব খারাপ, আমি দেশে এসে বসছি, দোকানের দায়িত্ব দিয়ে আসছিলাম একজনকে, যখন আমার ট্রিটমেন্ট করা শেষ আমি ওমানে ঢুকবো, এমন সময় দেখি যে ওই যে লোকটার দায়িত্ব দিয়ে আসছি ওই লোকটা আর কি আমার মালিকের সাথে কথা বলে ও দোকান নিয়ে নিছে, আমি আর ওমানে ইন করতে পারিনি। এখন পর্যন্ত আমি এই অবস্থায় আছি। ও যে বলছে আমার অনেক বড় ক্ষতি করবে, ক্ষতিটা কি যাচ্ছিল
যে এটাই কি সেই ক্ষতি কিনা,
ক্ষতি কিনা এটা আর কি আমার ডাউট, কিন্তু ক্ষতি তো আমি অ্যাক্সিডেন্ট তো করছি, এইটা কি দোনোটাকে একসাথে করছে নাকি ওই লোকটা আমার দোকানটা নিয়ে যাবে।
যেটা আমরা অফার রেকর্ড শুনেছিলাম, মানে আপনার সন্দেহ যে আপনি যখনই এটা কারোর সাথে শেয়ার করতে যান আপনার কোন না কোন একটা ঝামেলা হয়।
স্বপ্নে তো আমি মাসবি দেখবই, এটা তো 100%।
সো আমরা জানি না যে আজকে ডরে এসে আপনি শেয়ার করেছেন, হাজার হাজার মানুষ শুনছে, সো আপনার কোনো প্রবলেম হবে কিনা, তবে ডট টিম কিন্তু আপনার টাচে থাকবে। আর আপনি যেটা বলছিলেন যে ওই বাড়িতে আপনি যে দেখছেন যখন যে কোনো কিছু আপনাকে একটা নিষেধ করছে এবং কিছু কিছু জায়গায় কোনো কিছুর অস্তিত্ব ছিল এটা বোঝা গেছে,
কিন্তু ভাই এখানের মধ্যে আমি কি জন্য এইগুলা সাফার করতেছি এখন পর্যন্ত,
আপনি কেন কিভাবে এটার সাথে ইনভলভ হয়েছেন সেটা জানার জন্য ডর টিম অবশ্যই কাজ করবে। আমরা আরো একবার ডরে আপনাকে আমরা ইনভাইট করব, তখন আমরা বাকি ইনভেস্টিগেশনটা চালাবো। তার আগে একটু জানি যে আপনি বলেছিলেন যে ওমান এলাকায় মানে নাকি এই ধরনের ঘটনা অনেক ঘটে, আমরা আরো কোনো কিছু কি ঘটনা আপনার জানা আছে যে শেয়ার করতে চান?
আর একটা ঘটনা জানা আছে, ওইটা আর কি আমার নিজের সাথেই হয়েছিল। আমার বাইকটা নিয়ে আমি গ্যাবেলের দিকে, আমার কাস্টমার ছিল, ওরা আবার ফোন দেয়, ফোন দিলে আমার যাইতে হয়, গ্যাবেলের দিকে যাইতেছি এমন সময় আর কি হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। আমি যখন আসার পথে ওই যে ওয়াদি, আগে বলছিলাম না ওয়াদি করে পানি স্রোত নামার মতো, ওই স্রোতটা এমন হয় যে বড় বড় কন্টেইনার গুলো অনেক সময় ওয়াদিতে পড়লে ভাইসে একদম সাগরের মধ্যে যায় পড়ে, এরকম অনেক প্রচন্ড স্রোত হয়। আসার পথে দেখতেছি যে ওয়াদিতে ঢল নামছে, পুলিশ এসে সাইডে দাঁড়িয়ে দিছে, রাস্তা গাড়ি চলাচল নিষেধ, অনেক লম্বা জ্যাম। আমার তো বাইক, আমার টার্গেট হচ্ছে আমি ঘুরে দরকার একটু ভিতর দিয়ে চলে যাবো, ভিতর দিয়ে রাস্তা নাই, রাস্তা থেকে হাতের বাম সাইডে উঠছি, উঠার পর ওইখান দিয়ে যাইতেছি, এমন সময় দেখতেছি ছোট ছোট পাথর, ওটা আসলে একটা কবরস্থান, কিন্তু ওই ওই দেশে কি কবরস্থানের মধ্যে কোনো নাম নাম্বার প্লেট কোনো কিছু থাকে না।
আচ্ছা,
কবর দেওয়ার পরে এতটুকু একটা ইটা দিয়ে রাখে, আমার আর সেন্স এটা নাই যে এটা কবরস্থান বা কিছু। পাহাড়ি ওই যে আপনার কি বলে কাটাগাল্লা গাছ থাকে অনেকগুলা, এই কাটাগাছের ফাঁকে ফাঁকে কবরস্থান,
ক্যাকটাসের মতো,
হ্যাঁ ক্যাকটাসের মতো অনেক বড় ধরনের। তো আমি ওইখান দিয়ে বাইক চালা যেতেছি, ওজানাচার মধ্যে দিয়ে এক জায়গার মধ্যে যে আমার বাইক একটা চাক্কা নিচের মধ্যে ডাইবে গেছে, আমার ইয়েছে সব পাথর, এইখানের মধ্যে আবার ডালু আসলো কোথ থেকে, চিন্তা করলাম যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পানিতে হয়তো স্রোত হয়ে নিচে দিয়ে ডাইবে গেছে জিনিসটা, চাক্কাটা উঠাইলা, উঠে আমি সুন্দর ভাবে মনে করেন যে ওয়াদিটা সাইড দিয়ে আরেক দিকে ঘুরে আমি মেন রাস্তায় উঠছি, ওচা রাস্তার মধ্যে উঠছি। ওই জায়গাটার মধ্যে এই পাশে ছিল একটা জাতীয় গাছ, অনেকগুলা সিরিয়াল আর কি, একটা করে গাছই, কিন্তু আপনি দেখলে মনে হবে যে আপনার বন জঙ্গল, আর এই পাশে পাহাড়, তো পাহাড়ের এখান থেকে এত বড় ধরনের একটা ইটা আমার এই পায়ের মধ্যে মারা হয়েছে, পায়ের মধ্যে ইটাটা পড়ছে, পড়ার সাথে সাথে আমার পিছনে যে একটা পাংচার, এখন এটা আমি ধাক্কায় ধাক্কায় কিভাবে নেব। পরে চিন্তা করলাম এটা যে এই জায়গার মধ্যে অনেকগুলো পিক আপ যায়, ওই যে যাদের ওয়াদিতে গাড়ি পড়ে পুলিশে ফোন দিলে পিক আপে আর কি গাড়ি উঠে উঠে নিয়ে যায়, আমি একটু অপেক্ষা করি হয়তো পিক আপে কোনো কিছু আসবে, তো অপেক্ষা করতেছি এমন সময় ভাইয়া ওই যে বৃষ্টি যখন পড়ে মাঝে মাঝে বাতাস হইলে আর কি ফিল হয় যে বৃষ্টি একটা স্তূপ গায়ের মধ্যে এসে পড়তেছে, আর কি একদিকে হইতেছে আরেক দিক দিয়ে হইতেছে না, এরকম একটা বাতাস আমি দেখতেছি যে আমার সামনে দিকে আসতেছে, সাদা এরকম আর কি যুব্বার মতো একজনের পড়া আমার আর কি এই মাথা বরাবর এই পর্যন্ত এসে আরবিতে বলতেছে যে তুই কবর স্থানে কেন গেলি, কি বুঝাবো আর কি, আপনার সোজা সোজা এসে আর কি আমার মাথার এখানে আর কি চাপ দিচ্ছে,
চাপ দিচ্ছে,
সাথে সাথে আমার মাথা ব্যথা, আমি আর কি বাইকের সাথে ঢালাম দিয়ে আমি পড়ে গেছি, 2-3 মিনিটের মতো আমার সেন্স ছিল না। পরে যে ওই যে পুলিশের গাড়ি যারা যায় ওরা দেখছে যে বাইক একটা নষ্ট, ওরা উঠায় আমার আর কি পানি টানি দিয়ে আমার নিয়ে গেছে। এটা আর কি আমার ছোট্ট একটা ঘটনা। ওই পরে মাথা ব্যথাটা কিন্তু আমার অনেক দিন ছিল।
আমি জানি না ওমানের যারা আছে, আমি জানি যে ওমান থেকে অনেকেই দর্শনে, সো ওমানের যারা শুনে থাকেন যদি দেশে আসা হয় আপনাদের, আর যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে, প্লিজ ডরের সাথে দেশে আসার সাথে সাথে যোগাযোগ করবেন।
আমি ভাই আমি অনেক অনেক লিসেনার তৈরি করছি ডরের আগে। হ্যাঁ, আমি ডাউনলোড করে করে রাত্রে বেলা শুনতাম, তো একজন দুজন করে মোটামুটি একটা ভালো একটা সার্কিট
হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে যারা ডর শুনে থাকে ওমানে বসে কিংবা বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে ডর শুনে থাকে, আপনি চাইলে শুনতেও পারেন। এবিসি রেডিওর অ্যাপস রয়েছে, গুগল স্টোর থেকে আপনি নামায় নিতে পারেন, সেই অ্যাপস দিয়েও আপনি শুনতে পারেন। তো যাই হোক হাসান ভাই, এই হচ্ছে আপনার ঘটনা, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার সাথে বিদায় নেওয়ার আগে একটা জিনিস জানতে চাই, যেই বাড়িটা নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, এই বাড়িটার কোন ছবি টবি কি আছে আপনার কাছে?
ওই বাড়ির ভিতরে ছবি আছে আমার কাছে একটা।
আচ্ছা, ওকে, তাহলে আমি এই ছবিটা আমার লিসনারদের সাথে শেয়ার করতে চাই ফেসবুকের মাধ্যমে। ওকে, সেই ছবিটা তাহলে প্লিজ আমাকে প্রোভাইড করবেন। এবং আমি একটু বলে দেই, যারা এই ছবিটা দেখতে চান, হাসান ভাই এতক্ষণ যেই বাড়িটাকে নিয়ে উনি অদ্ভুত এক ঘটনা বলেছেন, সেই বাড়িটার ছবিটা আপনি দেখতে পাবেন আমার ফেসবুক পেজে। পেজের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/rjsuman SUMAN সুমন rjsuman .dor হচ্ছে স্পেলিং। সো ফাইনালি হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে সময় দেওয়ার জন্য, এবং আমি জানি যে আপনার কাছে আরো ঘটনা কিছু আছে। অবশ্যই পরবর্তীতে আরো একবার আমরা আপনাকে ইনভাইট করতে চাই ডরের কোন একটা জার্নিতে, যদিও আজকে সময় অনেক সংক্ষিপ্ত।
জি, যদি আবার সময় হয় তাহলে অবশ্যই ডরের জার্নিতে যোগ হব।
ওকে, এই মুহূর্তে আমি আমার পরবর্তী যে অতিথি আছে আমি তার কাছে যেতে চাই। একটু শুরুতে পরিচয়টা জানি, কি নাম আপনার?
হ্যাঁ ভাই, আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান।
কোথায় থাকেন, কি করেন?
আমি ধানমন্ডিতে থাকি।
ওকে,
আমি লেখাপড়া করি।
সো আমরা আপনার প্যারানর্মাল এক্সপিরিয়েন্স এর দিকে যাব। শুরুতে আপনার কোন এক্সপিরিয়েন্সটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন?
হ্যাঁ ভাই, এটা হচ্ছে মাদ্রাসার ঘটনা। আমি যখন মাদ্রাসায় পড়ি,
কত বছর আগের ঘটনা?
10 বছর। তো মাদ্রাসায় পড়াকালীন হুজুরের খানা আনতে যেত বাড়িতে বাড়িতে, তখন আমরা বাড়িতে গেলাম, খানা আনতাম, আমরা চারজন গেছিলাম।
কয়টার দিকে?
8:30 দিকে। ওই এলাকাটা খুবই ডিয়ারিং, রামকৃষ্ণপুর এলাকা। আমরা যখন খানা নিয়ে আসতেছি, তখন রাস্তার পাশে যে জায়গা দিয়ে যাই, ওই জায়গার মধ্যে একটা কবরস্থান, একটা বট গাছ, ওই জায়গায় আমরা সবসময় চলাফেরা করি। যখন আসতেছি, তখন বট গাছের এখানে দুইটা শিয়াল আমাদেরকে আটকে ফেলছে,
ঘিরে ফেলছে।
হ্যাঁ, ঘিরে ফেলছে। আমার সাথে যে ছিল ওই বলতেছে এই রোডে যাওয়া ঠিক হবে না, আমাদেরকে ঘিরে ফেলছে, হয়তো আমাদের কোনো ক্ষতি হতে পারে, চল বাড়ির ভিতর দিয়ে যাই। তো বাড়ির ভিতরে একটা পুরানো কবরস্থান ছিল, তো ওইখানে দুইটা লোক কবরস্থানের মাঝ থেকে বলতেছে তোরা দাঁড়া, তোদের সাথে আমার কিছু কথা আছে। ওই বলতেছে এখানে দাঁড়ানো যাবে না, চল চলে যাই।
মানে বুঝি না, দুটো লোক কবরের স্থানের মাঝ থেকে
মানে সাদা পোশাক পরা, বয়স শুনছি কিন্তু চেহারা দেখা গেছে না।
আচ্ছা, শুধু মানে দূর থেকে বোঝা যাচ্ছে সাদা পোশাক পরে কেউ দাঁড়ায় আছে।
তারপর যখন বলতেছে তোরা দাঁড়া, তোদের সাথে কথা বলবো, আমার সাথে ছিল ওই দেখা অজ্ঞান হয়ে গেছে। তখন আশেপাশে বাড়ি ঘর ছিল, আমি ডাকাডাকি কইরা লোকজন আনছি, আনার পরে ওরা হুশ জ্ঞান,
ওরা পানি টানি ঢালার
পরে ওর জ্ঞান ফিরছে। ওরা বলতেছি কি রে তোর কি হয়েছে? ওই বলতেছে আমার কিছুই মন নাই, চল মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাওয়ার পর ওর 3 দিন জ্বর ছিল। তারপর হুজুর মানে আমাদের মাদ্রাসার কারি সাহেব, ওনা ওরা যারা বলছে ওর উপর জিনের আসর পড়ছে। ওইখান থেকে বুঝতে পারলাম ওইখানে ভাই আমরা ডর পাইছি,
ভয় পেয়েছেন। যে শেয়াল গুলোর কথা বলেছেন, শেয়াল এমনিতে হয়তো খুব সহজে দেখা যায় না, রাতের বেলা ছাড়া আপনি দেখবেন না, কিন্তু শেয়াল হচ্ছে এমন একটা প্রাণী, আপনাকে যদি একা পেয়ে যায় এবং ওরা যদি খুব দলগত ভাবে ওরা সাধারণত আক্রমণ করে এবং একটা সুস্থ স্বাভাবিক মানুষকেও নাজেহাল করে দিতে পারে এবং মেরেও ফেলতে পারে, শেয়াল এতটাই হিংস্র হতে পারে। তো কিন্তু যেই কবরস্থানের কথা বললেন, এই কবরস্থানের আশেপাশে কি আর কেউ কখনো এই ধরনের কোনো ভয় টয় পেয়েছে জানা আছে?
হ্যাঁ ভাই, অবশ্যই আছে।
মানে তার মানে অনেকেই পেয়েছে,
অনেকেই এই জায়গা থেকে ভয় পেয়েছে।
আচ্ছা, সো এটা হচ্ছে বলা যেতে পারে ওয়ান অফ দা হন্টেড প্লেস আপনার এলাকা?
হ্যাঁ ভাই, অনেক ভয়ঙ্কর জায়গা।
সো এটা হচ্ছে আপনার প্রথম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। এর পরবর্তীতে আর কি ঘটনা আছে?
এর পরবর্তীতে ভাইয়া চারজন বন্ধু রাত্রের বেলা আমরা আম খাবো, মানে আমরা যে লোকের কাছে আম চাইছি ওই লোক দিছে না, তো আমরা প্ল্যান করছি আমরা চুরি করে আম খাবো। তো আমরা আম পাড়তে যাই, দুইজন গাছে উঠেছে আর দুইজন আমরা নিচে আছি। আমরা যখন আম পাড়তেছিলাম তখন আমরা দেখতেছি চারজন লোক এসে একটা লাশ কবর দিতেছে। তো আমি আমার বন্ধু আহিবকে বললাম চল আমরা যাম। তো আরিফ বলতেছে আমপাড়া শেষ হোক, তারপর আমরা কবরস্থানে যাই। তো আমপাড়া শেষ, লাস্ট কবরটা ওরা চলে যাইতেছে। আমরা যখন কবরস্থানে যাইতেছি তখন দেখি কি একটা বাগদাস হইছে, লাশটা টাইনা নিয়ে যাইতেছে। আমরা কিছুক্ষণ সামনে কবরস্থানে উঠার পর দেখি বাগদাসটা উদাও, তো লাশও নেই। তারপর যে চারজন লোক কবর দিয়ে গেছে ওই চারজন লোককে আমরা দূরে দেখতে পাচ্ছি। তা আমরা বলতেছি চল ওর ওনার কাছে জিজ্ঞাসা করি এত রাত করে কাকে কবর দেওয়া হলো। তা আমরা প্রায় হাঁটতে হাঁটতে 1 কিলো হাইটে গেছি
ওদের পেছন
ওদের পেছন পেছন ওদের চারজন, তারপর ওরা আর দেখি না। তারপর আমরা যখন ব্যাক করব তখন ভাইয়া আমাদের সামনে ওরা চারজন। তো দুইজন বলতেছে তোদের এখানে এত রাত করে কেন আসছিস? তো আমরা কিছু বলি না, আমাদের সাথে যে দুইজন ছিল রাসেল আর সিয়াম ওরা দুইজন বলতেছে আমরা আম পাড়তে আসছি। কয় ঠিক আছে, তারা কোন দিক তাকাবি না সোজা চলে যাবি, আর আমরা কি করছি না করছি এটা কোনো দেখার বিষয় না, যদি পিছনের দিক তাকাস তাহলে তোদের খারাপ হবে।
এই কথা বলে ওই লোকগুলো চলে যাচ্ছে না,
ও চলে বলছে। এই লোকগুলো কথা বলার পরে আমরা ওই লোকগুলো দেখি না, কারণ আমরা ভয়ে কাতর হয়ে গেছি, অদৃশ্য হয়ে গেছে। আমার সাথে ছিল আরিফ, আমি আরিফ ঠিক মতো হারতেছি, ওরা দুজন পিছনের দিক তাকাইয়া পড়ে গেছে। তো আমি আরিফ বলতেছি কি ওরা দুজন কই, আসলে ওরা দুজন নিচে পড়ে লইছে। আমরা দুজনে হাঁটার চেষ্টা করতেছি কিন্তু হাঁটতে পারতেছি না। আজানের কিছুক্ষণ আগে আমাদের গ্রামের বড় ভাই মানে মাছ ধরে যা আসিয়া মধ্যজমিতে এসে বলতেছে কি রে এখানে তোরা কি করিস? তারপর আমাদের কথা বলতে বুঝতে পারতেছে না। তারপর মসজিদের ইমাম সাহেব ডাকায় আইনিয়া আমাদের বলতেছে, ইমাম সাহেব আমাদেরকে জারিয়ে মানে যেটা বলে গ্রামগঞ্জে মানে ফটো দিয়া গোসল টোসল করে বাড়িতে নিছে।
আচ্ছা, মানে আমি একটু ক্লিয়ার হই, মানে ওই দুজন তো অজ্ঞান হয়ে ভয় পড়ে গেছে, কিন্তু আপনারা দুজন তখনো সেন্সে আছেন কিন্তু হাঁটাচলা করতে পারছেন
না, মানে
লক হয়ে গেছেন।
হ্যাঁ, লক হয়ে গেছি। তারপর হুজুর এসে আমাদেরকে ঝাড়লো, ফটো দিল, বা
ওই জায়গা থেকে
আমরা হাঁটার কোনো ক্ষমতা ছিল না,
যেখানে দাঁড়ায় ছিলেন
ওইখান থেকে হুজুর আসছে।
ওকে,
কবরস্থান থেকে আর 1 কিলোমিটার এতটুকু হুজুর আসছে, আইসে ইমাম সাহেব গোসল টোসল করালো। তো বাড়িতে যাওয়ার পরে আমার ফ্রেন্ড সিয়াম 4 দিন ওর অসুস্থতা ছিল, তারপর ওরে হসপিটাল ভর্তি করাইছে। তো কবিরাজ বলছে ওরে জিনে আসর পাইছে, হসপিটালে দিয়ে কোনো কাজ হবে না। তারপর যে বড় হুজুর জিন আসর সারাইছে।
আচ্ছা, আমাকে একটু বলেন দেখি যে আপনারা রাতের বেলা বলেছিলেন যে ওখানে একটা কবরস্থান দেখেছেন, কবর দেয়া হচ্ছে, খাটিয়া ছিল, এর পরে কি ওই কবরস্থানে গিয়ে দেখেছেন আসলে কবর খোঁড়া ছিল কিনা?
কবর খোঁড়া ছিল, কিন্তু মূলত খোঁড়া ছিল একটা লাশ পরের দিন সকালে কবর দিব। আমাদের গ্রামের পাশে একটা লোক মারা গেছে, তো ওনারে ঢাকা থেকে নিতে প্রায় সকাল হয়ে যাবে, 10:30 জানাজা দিয়েছে, পরে জানতে পারলাম আমরা এটা।
ওকে, মানে আমার মনে হয় যে আমি এতক্ষণে মনে হয় বিষয়টা আমার কাছে একটু ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে যে মানে একটা লোক সত্যি সত্যি মারা গেছে, তাকে কবর দেওয়ার কথা ছিল, সেই জন্য কবরটা আগেই খুঁড়ে রাখা হয়েছিল, কিন্তু রাতের আধারে আপনারা দেখেছেন যে কেউ কিছু মানুষ এসে কোন একটা লাশ এখানে কবর দিয়েছে অলরেডি, যদিও আদৌ এটা কোন লাশ এখানে ছিল কিনা আপনারা শিওর না।
জি ভাইয়া।
ওকে, তো পরবর্তীতে যিনি মারা গেছে ওনার লাশ তো এখানে ওই কবরে এনে কবর দেওয়া হয়েছে,
সকাল 10:30 জানাজার পরে এসে ওনার কবর দিয়ে,
কোনো প্রবলেম হয়নি। আচ্ছা যাক, এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় এক্সপিরিয়েন্স বলতে পারি আমি, মানে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় উপস্থিত না থাকাই ভালো। আমরা যেমনটা জানি যে কি অ্যাক্টিভিটিস আমরা বলবো, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলি বা অদ্ভুত অ্যাক্টিভিটিসই বলি, এগুলো রাত 12টা থেকে 3টা পর্যন্ত অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে, বিভিন্ন অশরীরী জিনিসগুলো। তো ওই সময়টাতে মানুষজনের সাধারণত কিছু কিছু জায়গা অ্যাভয়েড করে চলাই ভালো। আমি জানি না যে আসলে কবরটা যার জন্য খোঁড়া হয়েছে, এর আগেই কাউকে কবর দেওয়ার ঘটনা কিছু মানুষ দেখতে পাওয়া, এটার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা, যাই হোক এটাই হচ্ছে আসলে রহস্য। কিছু কিছু রহস্য আমরা আসলে কোনো উদ্ঘাটন করার ক্ষমতা আমাদের নাই, শুধুমাত্র আমরা চিন্তা করতে পারি এক একজন এক এক ভাবে। তো যাই হোক নাজমুল ভাই, আমরা পরবর্তী ঘটনায় যেতে চাই, আর কোন ঘটনা কি আছে শেয়ার করতে চান?
হ্যাঁ ভাইয়া, আমাদের গ্রামের একটি লোক, নামই না বলি।
আচ্ছা আচ্ছা, কোন গ্রামের কথা বলছেন?
আসাদপুর গ্রামের।
আসাদপুর গ্রাম, আসাদপুর গ্রামের একটা ঘটনা বলছেন, যেখানে আপনি যাকে নিয়ে ঘটনাটা তার নামটা বলতে যাচ্ছেন না।
হ্যাঁ, উল্লেখ।
ওকে, ঠিক আছে, আমরাও সেটাই রেসপেক্ট করছি।
হ্যাঁ, ওরা 4 জন বন্ধু ছিল, যে লোকটাকে মারা হয়েছে ওই লোকটা নিয়ে 5 জন। তো ওদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল টাকা পয়সা নিয়ে, তো ওরা 4 জন প্ল্যান করছে, যেহেতু ওই আমাদেরকে বাধা দিছে ওরা আমরা মারা ফেলবো, ওরে মারার প্ল্যান করছে। তারপর বলতেছে বন্ধু, বন্ধুদের মাঝে তো কত কিছু হয়, চল ভুলে যাই। ওরে ঠিক আছে, ওরা মিল ম্যাট হয়েছে। তারপর ওরে দুলালপুর কবরস্থান, তারপর গুনিয়াচর কবরস্থান ঘুরে আসাদপুর আনছে। আসাদপুর আনার পর ওরে নানান ভাবে ড্রিঙ্কস করাইছে, ড্রিঙ্কস করানোর পর ঘায়েল করছে।
আচ্ছা,
তারপর ওরে অনেক কৌশল ভাবে মারছে, কোবাইছে, ওকে স্টিপ দিয়ে মারছে, মাথা ফাটে ফেলছে, পাও ভেঙে ফেলছে, কিন্তু আসলে লোকটা মরে নাই। অনেকক্ষণ অনেক টর্চার করার পরে লোকটা মারা গেছে। তারপর ওরা ভাবতেছে যদি আমরা লাশটাকে এভাবে ফেলে যাই তাহলে হয়তো আমরা ধরা পড়ে যাব, চল লাশটাকে আমরা পুঁতে দিই। তারপর একজন লোক গর্ত করতেছে।
ওকে, মানে যেখানে নিয়ে ফাইনালি ওনাকে মারা হয়েছে সেটা একটা কবরস্থানের পাশে ছিল।
কবরস্থানের পাশেই,
ওকে, সেটাই হচ্ছে আসাদপুর কবরস্থান।
হ্যাঁ, আসাদপুর কবরস্থান।
জাস্ট লাশটাকে লুকানোর জন্য মাটি চাপা দিতে চাইছে,
লাশটাকে লুকানোর জন্য মাটি চাপা দিতে চাইতেছে।
ওকে,
তো একজন লোক গর্ত করতেছে আর তিনজন লোক মরা করতেছে কি যে জিনিসপত্র দিয়ে মারছে ওরা ওইগুলো একত্রিত করে মানে গর্তের মধ্যে পানি ছিল ওই গর্তে ফেলে দিছে। তারপর যখন লোকটারে গর্তের মধ্যে মানে ফেলবো তখন কবরস্থানের অপোজিট থেকে মানে দূর থেকে একটা লোক 60 থেকে 70 ফুট উঁচু পরনে সাদা কাপড় হাতুটে দাঁড়াইছে। তিনজন লোক বলতেছে লাশটা হয়তো আমাদের চাপা দেওয়া ঠিক হবে না, চল চলে যাই। ওই লোকটাকে রাইখা চলে আসে বসছে।
মানে ওই যে
কবরস্থানের সাদা লোকটা 60 থেকে 70 ফুট
ওটা দেখার পরে ভয়ে মাটি চাপা না দিয়ে ওখানে জাস্ট ফেলে রেখে চলে আসছে।
হ্যাঁ, চলে আসছে।
ওকে,
তারপর এটা ভাই বাস্তব, যারা মারছে তাদেরকে সকালে জিজ্ঞেস করা হয়েছে, মানে যেভাবে যেভাবে মারছে ওরা সব বলছে।
ওকে, মানে ঘটনাটা হচ্ছে এরকম যে পরবর্তীতে ওনারা যখন ধরা পড়েছে পুলিশের কাছে এইভাবে স্বীকারোক্তি দিয়েছে যে তারা কিভাবে কিভাবে মেরেছে।
সো
এই বর্ণনা আপনারা জানতে পেরেছেন?
হ্যাঁ, জানতে পেরেছি। তো আমরা ওইখানে উপস্থিত ছিলাম যেভাবে বর্ণনা দিছে। তো পুলিশ বলতেছে তোমার লোকটাকে মাটি চাপা দিলে না কেন? ওইখানে অনেক টর্চার করছে লোকটিরে, তারপর সত্য কথা বলছে সব। আমরা মাটি চাপা দেওয়া নয় প্ল্যান করছিলাম। তারপর আমরা দেখতে পেয়েছি কবস্থ অপোজিট থেকে একটা লোক 60 থেকে 70 ফুট উঁচা সাদা কাপড় পরা আমরা হাত তুলে দাঁড়াইছি। তখন আমাদের মনে একটু ভয় জাগছে,
ভয় ঢুকে গেছে।
তারপর আমরা এই লাশটাকে ওইখানে রেখেই চলে আসি। এটা হচ্ছে ভাই আমার দ্বিতীয়।
মানে আসলে ঘটনাটা কি সত্য ঘটনা? আপনাদের
প্রায় 10 বছর আগে,
10 বছর আগে বিভিন্ন পত্রিকা তো এসেছিলেন অফ দা রেকর্ড, যেটা আপনি আগে বলেছিলেন আমার কাছে। এটা হচ্ছে আমি হরর ঘটনা বলবো কিনা, মানুষ মানুষটা কতটা ব্রুটাল হতে পারে এটা একটা মানুষের ব্রুটালিটির ঘটনা। কিন্তু যেই জিনিসটা দেখে তারা কবরে মাটি চাপা দিতে পারেনি সেই জিনিসটা হয়তোবা ডরের সাথে রিলেট করেছে, যে কবরের কোনো কিছু একটা জিনিস ওদেরকে বাধা দিয়েছিল যে এই লাশটাকে এভাবে যেন মাটি চাপা দেওয়া না হয়। সেই জন্য ভয় ওনারা যে লাশটা জাস্ট ওভাবেই ফেলে রেখে চলে এসছে। এবং এটাই হচ্ছে যে কখনো কোনো জিনিস সত্য আসলে লুকানো যায় না। এটাই হয়তো প্রকৃতির নিয়ম ছিল যে ওনার লাশটা লুকানো যাবে না, কোনো না কোনো ভাবে ধরা খাবেই। সো নাজবুল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি একজনকে পার্সোনালি ভাবে ধন্যবাদ দিতে চাই, যে এখানে আসতে যে আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে, সে আমার বড় ভাই সজীব ভাই।
থ্যাংকস দুজনকেই, চমৎকার কিছু ঘটনা শুনিয়েছেন। স্পেশালে হাসান ভাই যা বলার তো আপনার ঘটনা নিয়ে আমি বলেই ফেলেছি। এবং হচ্ছে নাজমুল শেষ দিকে যে ঘটনাটা বলেছে এটা ট্রু, যে খুবই প্যাথেটিক একটা ঘটনা। তো এবার হচ্ছে আমরা এই বর্তমানে যে জায়গায় আছে এই জায়গার ঘটনাতে আসতে চাই, কেন আপনাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আসলে এই ছাদে কিন্তু অনেক গাছ টাছ লাগানো হয়েছে এখানে, এবং যদিও শীতকাল হওয়াতে একটু মলিন হয়ে গেছে, গাছগুলো পাতা টাতা ঝরে যাচ্ছে, তবে একটা গাছ কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই সতেজ রয়েছে, মোটামুটি খারাপ না। এই গাছটার আশেপাশে আমার মনে হয় পরিচর্যার জন্য কেউ হাত দেয়নি। বাসার মানুষদের সাথেও কথা বলে যেটা মনে হচ্ছে, যদিও ওই বাসার ফ্যামিলি মেম্বার খুবই স্বল্প এবং তারা কোনোভাবেই এইসব করবে না তো নাই, এমনকি ভয়েসটাও তারা দিতে চায় না, শুধু ডরকে ভালোবাসে বলে জাস্ট তারা এই সুযোগটুকু দিয়েছেন। ঘটনা যেটা হচ্ছে যে যেই গাছটা আমরা দেখতে পাচ্ছি এই গাছটাকে ঘিরে ঘটনা এখানকার, সেই ঘটনার সূত্রপাত হয় 1.5 থেকে 2 বছর আগে। হঠাৎ করেই ফ্যামিলি মেম্বার ছাদে আসে, হঠাৎ করে তার চোখ যায় এই গাছটার মধ্যে কালো একটা দাঁড়কাক ডাকছে। শব্দ শুনেই তার আসলে চোখ যায়, কুচকুচে কালো একটা দাঁড়কাক, বেশ বড় সড়ো তার মতে আর কি, বেশ অদ্ভুত রকমের এবং একটু ভয়ঙ্কর। অদ্ভুত বিষয়টা হলো যে কাক কখনো রাতের বেলা ডাকে না প্রথমত, তাও ডাকে যখন হচ্ছে যদি খুব জ্যোৎস্না থাকে তখন ধোকা খেয়ে যায় কাক, তখন ভাবে যে সূর্য উঠে গেছে বা এই কারণ আর কিছুটা। তারা অনেক জিনিস সেন্স করতে পারে যেটা স্বাভাবিকভাবে হয় না, তখন ডাকাডাকি করে। যে দেখেছে মনে হচ্ছে কাকটা তার দিকেই তাকিয়ে আছে এবং আরো কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকটা তাকে ভয় পাবে দূরে থাক, সেই কাকটাকে দেখে ভয় পেয়ে গেছে, এগুতে পারেনি কারণ ভয়ে চলে আসতে হয়েছে এবং কাকটার মধ্যে চলে যাওয়ার মতো কোনো ধরনের টেন্ডেন্সি দেখা যাচ্ছিল না। যাই হোক, উনি এটা দেখে চলে যায়। এবং এর কিছুদিন পরেই নাকি উনি একটা বেশ বড় ধরনের রোড অ্যাক্সিডেন্টে পড়ে। আমরা জানি না এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, তবে ওনারা বিশ্বাস করে যে এটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। যাই হোক, উনি আর এখন দেশে থাকা হচ্ছে না, উনি ইউএসএ তে আছে বর্তমানে। এই ফ্যামিলির অন্যান্য মানুষজন ওনারা মাঝে মাঝেই না হঠাৎ হঠাৎ এই জায়গাতে দেখতে পায়, এবং যেই দেখে তারা একটা না একটা দুর্ঘটনায় পড়ে বা ওনাদের ফ্যামিলিতে কিছু একটা বাজে সিচুয়েশন তৈরি হয়। তো এই জন্য ওনারা একটু ভয় পড়ে যায়, এই বিষয়টা সবাই নোটিস করতে থাকে। তো একটা পর্যায়ে ওনারা একবার চিন্তা করেছে কি, গাছটা যেহেতু ছোট একটা নেট এনে পুরো গাছটা ঢেকে দিয়েছে যেন ওই কাক এসে ওখানে বসতে না পারে একদম। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে, যেটা আমি কোনোভাবেই লজিক দিয়ে ভাঙাতে পারছি না, এবারে কেয়ারটেকার যখন আসে তখন দেখতে পায় যে ওই জালের ভেতরে গাছের মধ্যে কাকটা বসে আছে এবং একটু পরপর থেকে থেকেই ডাকছে। তো এটা দেখে দারোয়ান খুব ভয় পেয়ে যায় এবং সে করে কি দৌড়ে তাড়াতাড়ি নিচে গেছে সবাইকে ডেকে আনার জন্য, এবং যখনই এসছে আসার পর আর দেখতে পায় নাই, একদম সমস্ত কিছু নেট একদম নিস্তব্ধ আছে এবং কাকটা নেই। ঠিক এর পরের দিনই দারোয়ান কিভাবে যেন পড়ে গিয়ে পা ভেঙে ফেলে, একটা পর্যায়ে সে এখানকার চাকরি ছেড়ে চলে যায়। সো এই হচ্ছে পুরো ঘটনা। ডরের লিসনার যারা রয়েছে তারা কিন্তু চলে যাবেন না, এর পরে পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আমরা ডরের স্পেশাল সেগমেন্টে ঢুকে যাব একটু পরেই। হাসান এবং নাজমুলের যে ঘটনা আপনারা শুনলেন, সেই রকম কোন ঘটনা কি আজকের স্পেশাল রাউন্ডে রেজা ভাই ব্যাখ্যা করবেন কিনা, সেটার জন্য ছোট্ট একটা অপেক্ষা। বিশেষ রাউন্ড শুরু হচ্ছে ঠিক রাত ১২টায়। বাংলাদেশে এই প্রথম ডর, যেটা হন্টেড প্লেস ভিত্তিক শো, এবং এই প্রথম আমরা ট্যারট কার্ড তথা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে সায়েন্টিফিক রিসার্চ এবং একই সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটির একটা ব্যাখ্যা নিয়ে কোন একজন মেন্টরকে নিয়ে এই প্রথম আমরা একটা অনুষ্ঠান দাঁড় করিয়েছি। সেটার কি পরিমাণ পাবলিক রেসপন্স আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমরা ফিরব ঠিক রাত ১২টায় সেই রাউন্ডে, আমাদের সাথেই থাকুন।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সপ্তাহ ঘুরে আরো একবার ওয়েলকাম করছি, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। এই মুহূর্তে আমি আরজে কিভিয়া অন এয়ার স্ট্যান্ড বাই, এবং আমার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় রেজা ভাই। রেজা ভাই, আপনি যা আছেন আওয়াজ দেন। যে পরিমাণ রেসপন্স আমরা পাচ্ছি, সবাই এখানে বিভিন্ন প্রবলেম নিয়ে আসেন সলিউশন করার জন্য। ভাই, আমরা কিন্তু কোন প্রবলেম সলিউশন করার জন্য এখানে রেজা ভাইকে ওইভাবে আসলে আপনাদের সামনে পরিচয় করাচ্ছি না। আমরা আসলে বিষয়টিকে তার যে রিসার্চ বা তার যে ব্যক্তিগত ইন্টারেস্ট, সেই জায়গাটি থেকে বিষয়টা কতটা বেশি ইন্টারেস্টিং সেটা আপনাদেরকে জানাতে চাই। মানে কেউ হয়তো চাকরি হচ্ছে না, কারো হয়তো গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সমস্যা, এগুলো সমস্যা কিন্তু আসলে আমরা ডরে করতে চাই না, এবং এগুলো সমস্যার জন্য আসলে কোনো বৈজ্ঞানিক উপায়ও নেই। হ্যাঁ, ওই যে একটা কথা আছে, একটা গল্প শুনেছিলাম এরকম, যে এক লোক পড়াশোনা কিছু পারে না, পরীক্ষার আগে তাবিজ নিতে গেল, তাবিজ দিয়ে প্রতিদিন পানি খায় সে পরীক্ষার আগে। লোকটা যখন আবার ফেল করলো, তাবিজটা খুলেছে, সে খোলার পরে দেখা যাচ্ছে ছোট একটা কাগজ, কাগজে লেখা আছে পড়লেই পাস করবে। ঠিক আছে, তো তাবিজ ধুয়ে আসলে ওইভাবে, মানে অবৈজ্ঞানিক ভাবে এই বিশ্বাসগুলো হয়তো আপনারা বিশ্বাস করেন, বাট এটা ব্যক্তিগত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে এগুলো আসলে ওইভাবে বিশ্বাস করাটাও যুক্তিসুদ্ধ না, এবং একই সাথে এটা আমরা ইন্সপায়ার করি না। কিন্তু আমরা অনেক সময় একটা ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, লাইক যে ঘটনাটা ঘটে গেছে সেটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর জায়গাটি থেকে ব্যাপারটা কেমন, কিংবা যদি আমরা সাইন্টিফিক্যালি দেখার চেষ্টা করি সে ব্যাপারটা কেমন। সুতরাং আমরা এই সলিউশন যদি নিতে চাই রিজার্ভের কাছ থেকে, তাহলে আমরা পেজে থাকবো। পেজ বলতে যেটা বুঝে আমাদের ফেসবুক, ফেসবুকের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, www.facebook.com/dorterot DAARTAROT আমি আবারও বলছি DAARTAROT। একটা বিষয় একটু অ্যালার্মিং, আমি সেটা বলবো যে অনেকগুলো ফেক পেজ তৈরি হয়েছে এবং আমাকে বেশ কয়েকজন আমার পার্সোনাল পেজে নক করেছেন যে ওই সব পেজ থেকে আপনাদের কাছে পয়সা চাওয়া হচ্ছে। রেজা ভাই, আমার মনে হয়
আমি এই বিষয়টা বলে দিই, আপনারা ফেসবুকে যখন ঢুকবেন সবচেয়ে বেশি লাইক যে পেজটার সেটাই হচ্ছে আসল, বাকি সব নকল। তো আপনাদেরকে নকল পেজ থেকে মানুষ কিন্তু বিভ্রান্ত করবে, টাকা পয়সা চাইতে পারে, এগুলো দিবেন না, আসল পেজে থাকবেন, আমার সাথে আলাপ হবে আপনাদের।
এবং কোনোভাবেই টাকা পয়সা চাইলেই বুঝবেন যে এখানে দুই নম্বরই আছে, সুতরাং কোনোভাবেই এই ধরনের ফাঁদে পা দেবেন না। শুধু টাকা পয়সা না, যে কোনো বিষয়ে যদি কোনো কিছু চাওয়া হয় আপনার কাছ থেকে, তাহলে আপনি বুঝবেন যে এখানে দুই নম্বরই আছে। বাই দ্য ওয়ে রেজা ভাই, আমরা পরিচিত হই যারা এখানে আছে।
তার আগে একটা কথা বলে নিই, হ্যাঁ আপনি তো বলছেন, আমিও বলি আবার, ট্যারট কার্ড বিলিভ করা যাবে না, এটা অবৈজ্ঞানিক, সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কার্ডটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট এবং ফান হিসেবে আপনারা নেবেন, এর চেয়ে বেশি কিছু না।
ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। আপনার সঙ্গে একটু পরিচিত হই,
আমি জাদুকর শিবলি, ময়মনসিং বাসা।
জাদুকর শিবলি, আপনার সঙ্গে রেজা ভাইয়ের কি মানে ব্যক্তিগত কমিউনিকেশন না ফেসবুক এর মাধ্যমে? ব্যক্তিগত
কিন্তু ফেমাস ম্যাজিশিয়ান, মানে মোটামুটি ময়মনসিং এর সবাই তার চিনে।
আচ্ছা,
জাদুকর শিবলি,
তো ওনাকে আজকে আমরা নিয়ে এসেছি, উনি কি ধরনের
প্যানেল সাথে একটা স্টুডিও হচ্ছে আমার সাথে, ও যেহেতু ম্যাজিশিয়ান জাদুকর সাথে এগুলো হাসে, কি তুমি দেখো আমাকে এসব ট্যারট কার্ড, তো ওর সাথে অনেক কিছু ঘটে গেছে,
বিশ্বাস করি নাই।
প্রথম পর্যায়ে আপনি বিশ্বাসই করেন নাই?
না বিশ্বাস করি, আমি নিজে একজন ম্যাজিশিয়ান।
আচ্ছা, রাইট,
আমি নিজে ওইগুলো করি,
তো মানুষকে ভেলকি দেখানোর মনে করেন?
আমি কিন্তু বিষয়টা আমার একটু অন্যরকম হয়ে গেছে, যেমন আমি
ঘটনাটা একটু শুনি আপনার কাছ থেকে।
আচ্ছা, আমার চাকরি হইতেছিল না, আমি বিনায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করি প্রায় 12 বছর যাবৎ। হঠাৎ 2011 সালে সার্কুলার হয়েছে, আমি পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আমার মানে আমি বুঝতেছি না কি হয়েছে। পরে আমার বন্ধু রেজার কাছে আসি, আসতে রেজারে বললাম যে তোমার টেরোটার একটু পরীক্ষা করি। সে আমার বলতেছে তোমার দ্বারা ক্ষতি হবে, আমার ভয় দেখাও, কারণ আমি নিজেই তো মানুষের ভয় দেখাই। সে বলতেছে না সত্যি সত্যি ক্ষতি হবে, আমি বিশ্বাস করিনি, বললাম ঠিক আছে পরীক্ষা করো। তো সে টেরট কার্ড দিয়ে আমাকে একটা কার্ড টান দিতে বলছে, আমি টান দিছি। টান দেওয়ার পরে সে আমাকে বললো যে তোমার চাকরিটা হইতে পারে নাও হইতে পারে, 50-50।
এটা আমরা বলতে পারি, হইতে পারে নাও পারে।
আচ্ছা, পরে আমি বললাম যে ঠিক আছে এটা তো আমি বলতে পারি। ও কি কি ক্ষতি হবে সে আগে বলে দিছে, যে তোমার হয়তো আর্থিক ক্ষতি হতে পারে, না তোমার শারীরিক ক্ষতি হতে পারে। আমি আমার তো হবে না, ফ্যামিলির কোনো তোমার। ঠিক আছে তাহলে সমস্যা নাই, নিজের হইলে সমস্যা নাই। কার্ডটা আবার টান দিছে আরেকটা কার্ড। টান দেওয়ার পরে সে আমার বলছে যে তোমার চাকরিটা হবে মানে এমন একটা লোক, আমি কিন্তু তাকে বর্ণনা দিতেছি কিন্তু সে কে আমি বলতে পারতেছি না। বর্ণনা দাও, সে বর্ণনা দিছে যে লোকটা হবে উসালাম বা একটু গায়ের রং থাকবে কালো। এই বর্ণনা অনুযায়ী ওই সময় মহাপরিচালক ছিল, তখন আমি হয়তো ভাবছি সেই, কিন্তু আবার ওই বর্ণনা অনুযায়ী আরেকজন আসে আমাদের ময়মনসিং শহরের
মাথায়
রাখি। তারপর যখন আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট হই, আমি রিটেনে টিকে আসছি, প্র্যাকটিক্যালে এখন তো মনে করেন এই কারো রিকোয়েস্ট থাকে, তখন ওর কথা মনে হয়ে গেছে, তখন ফোন দিছি। সে যে আমার জন্য এতটুকু করবে মানে আমি কল্পনাও করি নাই। তার সঙ্গে কথা বললাম, যে স্যারের ফোন দিতে বলছিলাম স্যারের বাসায় গেছি, যাইতে স্যারের বলতেছে শিবলি মাত্র সঙ্গে আমার কথা হইলো তোমার জন্য, সে যেভাবে বললো যেটা আমি কল্পনাও করতে পারি নাই, আশা করি তোমার চাকরিটা হইতে পারে।
মানে এই ট্যারট কার্ড যদি আপনি তার কাছ থেকে রিড না করাতেন, তাহলে কি আপনি এই লোকের কাছে যেতেন না? যেতেন না। আচ্ছা, তো আপনার রেজাল্ট কি দাঁড়ালো? আপনার চাকরি হয়ে গেল?
আশা করতেছি হইতে পারে। পরীক্ষা ফার্স্ট
তোমার যে লসগুলো ক্ষতিগুলো হলো,
ও আমার ক্ষতিটা তো হয়েছে,
মানে এটার পরে আপনার অনেকগুলো ক্ষতি হয়েছে।
আমি পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে আমার ক্ষতি হয়েছে, যেমন আমি হঠাৎ করে জ্বর হয়েছে, দুইটা আনারস খেয়েছি, রাত্রেবেলা তোমার পেট ব্যথা শুরু হয়, যে মানে আমি আর শুইতে পারতাছি না। পরে 4টার সময় নিজেই হাসপাতালে যাই, হাসপাতালে ভর্তি হই, সারাশরীর চেক আপ করেছি, দেখা গেছে যে আমার লিভার সিজ করছে, কিডনি, লাংস, মানে যা আছে ভিতরে সব পুইটা গেছে।
ওহো,
মানে ডাক্তার দেখে অবাক হয়ে গেছে। সে বলতেছে যে আপনি তো দেখে মনে হয় আপনি কোনো নেশা টেশা করেন, এরকম হইলো কেন? তারপর 7 দিন ওষুধ খেতে দিল, 7 দিন পরে আবার পরীক্ষা করছে, আমার কোনো সমস্যাই নেই। আমি মানে পাগলের মতো হয়ে গেছিলাম, মানে প্রচন্ড ব্যথা। যখন ইনজেকশন দিত তখন কমান্ড আসতো যে তুমি মার্ডার করো, এই বাসায় যাবা, এই বাসায় যাবে মার্ডার করবা, এইভাবে আসবা, এইভাবে যাবা।
বুঝিনি বিষয়টা, আরেকবার যদি পরিষ্কার করেন, মার্ডার করে কমান্ড আপনাকে কে দিত?
আমি জানি না,
মানে আপনাকে একটা বিশেষ ইনজেকশন দিত সুস্থ হওয়ার জন্য, ওই ইনজেকশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম মেসেজ আসতো যে মার্ডার করো।
এবং মানে কারে মার্ডার করবো ওইটা তার মাথায় কমান্ড আসতো।
আমার মাথায় কমান্ড
কি বলে দিত আপনাকে?
জানি না কে বলে দিত। পরে আমি ডাক্তারে যখন বলি ইনজেকশন দিত ঘুমানোর জন্য, ব্যথা কমানোর জন্য, কিন্তু আমার ঘুম নাই, সে খালি কমান্ড আসতো যে তুমি মার্ডার করতে হবে।
আচ্ছা,
পরে ডাক্তার আমাকে বলে যে শিবলি ভাই আপনি বলেন যে আমি এখন ঘুমাবো, যখন ওই কমান্ড আসবে তখন আপনি বলেন আমি ঘুমাবো, তখন এইভাবে এইভাবে করে ঘুমাই দাম। তারপর থেকে আর ইনজেকশন,
আপনাকে ঠিকানা বলে দিত? আপনার ঠিকানা মনে আছে?
হ্যাঁ, সব বলে দিত আমাকে, মানে বাসা দেখাই তোমার চোখের সামনে সব ভাসতো, কিন্তু মানে নামটা আমি কিছু বলে নাই, লোকটার চেহারা ভাসতো, এই লোকের তুমি এভাবে যাবা সেইভাবে আস,
মানে ওর যেটা ইমাজিনেশন করতো একটা বাসা দেখাইতো, তো মমসিং থাকে, মমসিং একটা বাসা দেখাইতো তাকে, বলতো এই বাসা ঢুকবা, এই লোকটাকে যখন পাবা তাকে মার্ডার করে চলে আসবা, এরকম
এইভাবে আসবা।
ওকে, সবকিছু মিলে আপনি কি বলতে চান? আপনি একজন ম্যাজিশিয়ান, আপনি জানেন যে মানুষকে এক ধরনের ট্রিক্স দিয়ে বোকা বানানো যায়, কিন্তু উনি যেটা করলো ট্যারট কার্ড রিড করে, এটাকে আপনি কি বলবেন? সবকিছু
আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো সায়েন্সের বাইরে, এগুলো কোনো ব্যাখ্যা নাই। আমি আমার জীবনে জাদুকর হিসেবে আমি অনেক কিছু জীবনে শিখছি, জীবনে যাই শিখছি, রেজার কাছ থেকে মানে যেগুলো দেখছি সত্যি অবাক।
বাট বিলিভ করার একটা ব্যাপার থাকে না, মানে এইসব ঘটনা যে এটা অন্যভাবে হতে পারতো, বিজ্ঞানের জায়গা থেকে অন্যভাবে ব্যাখ্যা করা যে আপনি আনারস খেয়েছেন, ওখানে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেজন্যই হয়েছে। আবার যদি প্যারানর্মাল জায়গা থেকে আমরা ব্যাখ্যা করি, আবার যদি মনে হয় যে না এটা একটা জায়গা থেকে ব্যাখ্যা করি, সেটাও একটা যুক্তিসিদ্ধ ব্যাখ্যা দাঁড়ায়।
তবে ডাক্তার অবাক হয়েছে যে ডাক্তার যেটা বলছে যে
এক সপ্তাহ পরে এটা কিভাবে চেঞ্জ হয়ে যায়,
কিভাবে চেঞ্জ হয়ে যায়,
যেখানে রিপোর্ট একদম সবকিছু দেখাচ্ছে আপনি শেষ, সেখানে এক সপ্তাহ পরে আবার সবকিছু,
একটা রিপোর্ট, সবগুলো রিপোর্ট,
সবগুলো রিপোর্ট,
কিডনি রিপোর্ট।
রেজা ভাই, আপনি তো বলছিলেন যে মানুষ যদি কোন রেজাল্ট পেতে যায় এই ট্যারট কার্ড দিয়ে, যে না আমি একটা কিছু করতে চাচ্ছি, সেটা কারো ভালো হোক বা মন্দ হোক, সেটা করা সম্ভব? মানে আপনার জায়গা থেকে যেটা আপনি যদি
না ভাই, আমি বলবো না কারো সম্ভব, এটা আমার জন্য না। ওটা
তো আপনি তো বলছিলেন যে ওনার চাকরি পাওয়ার জন্য দুজন লোককে ফোন দিতে হবে, এটা তো উনি যদি না জানতো,
না দুজন লোক না, সে বলছে একজন,
একজনকে, বাট উনি মিলায় খুঁজে বের করছে কে এই লোকটা, তো উনি যদি এটা না জানতো তাহলে উনি ফোনও দিত?
এখানে হয় কি বিষয়টা, ট্যারট কার্ড যেটা করে, আমি প্রথমে বললাম যে ভাই বিশ্বাস করবেন না, ট্যারট কার্ড যেটা করে সেটা ইন্ডিকেট দিয়ে দেয়। ট্যারট কার্ড মূলত কোশ্চেনের উপরে ভালো আনসার করতে পারে যে ভাই আমার এই আমি কি পরিত্রাণ পাবো, আমার এই প্রবলেম গুলো হচ্ছে, আমি বাঁচতে চাই, তখন ট্যারট কার্ড করে সাজেশন দেয় যে আপনি যদি এইভাবে কাজটা করেন তাহলে সমাধান পাবেন। এখন কার্ডে যদি চলে আসে হবে না তাহলে হবেই না, এরকম অনেক ঘটনা আছে যে হবে না, যে হবেই না।
ওকে, আমরা সেকেন্ড জনকে ফ্লোর দিব, তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে একটা বিষয় আমরা স্পষ্ট করে বলি, কোন ব্যক্তিগত সমস্যা যদি আপনারা রেজা ভাইয়ের সাথে শেয়ার করতে চান তাহলে সেটা স্টুডিওতে না, সেটা আপনারা ফেসবুকে করবেন। কেবলমাত্র আমরা তাদেরকেই স্টুডিওতে চাচ্ছি যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন। আমরা লাস্ট দুটো পর্বে আপনাদেরকে ধারণা দিয়েছি যে কি ধরনের গেস্ট আমরা চাই, রাইট রেজা ভাই?
ব্ল্যাক
ম্যাজিক
বলতে কি, আমি আসলে সাধু সন্ন্যাসীরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত এরকম ধরনের সাধনা
ছোটবেলা থেকে করতেন, ইন্সপায়ার হয়েছিলেন কিভাবে?
আমার এক মামা, সে বলতো যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, এই কথাটা আমি জানতে গেছিলাম আমাদের স্কুলের স্যার ডাক্তার মাস্টার করে বলে চিনি, তার কাছে যাই বললাম যে স্যার রবীন্দ্রনাথ বললো যে সে নাকি সাধনা করে এক জায়গা থেকে চলে যেতে পারে। তখন স্যারে বললো যে শিবলি আসলে সাধনাটা এরকম যে কেউ কাউরে বলে না, কিন্তু যারা কৌশলী একটু শুই না তারা নিজেরা নিজেরা করে নেই। আমি কিভাবে স্যার, আমি একটা কাহিনী বলি তুই শুই না বুঝে নে। স্যার বললো যে এক লোক সাধনা করিয়া বেহেস্তে থেকে আপেল নিয়ে আসছে, তখন আরেক সন্ন্যাসী যাই বলছে যে আপনি কিভাবে আপেলটা নিয়ে আসলেন আপনি আমাকে বলেন তো, তখন সে বলছে যে আমি বেহেস্তে মানে একটা আপেল দেয়ালের বাইরে আইসে বসছিলাম, আমি হাত বাড়াই নিয়ে আসছি। তখন আমি ওই লোক করছি দেখো সে সাধনা করে আপেল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, মানে এরকম নিয়ে আসছিল। তখন স্যার আমার বললো যে শিবলি আমি কি বলছি তুমি বুঝে নিস, আমি ঠিক আছে। পরে ইমাম আমার কাছে বললাম যে আপনি কিভাবে সাধনা করতেন, সে বলতো যে আমি মোমবাতি সামনে রাইখা বসতাম, বসলে আমার ছায়াটা অনেক বড় হয়ে যেত, বড় হয়ে যায় একটা সাপ হইতো, তখন এই সাপের আমি যা বলতাম সে তাই করতো। তখন আমি উস্তিম বাসায় দরজা বন্ধ করিয়া মোমবাতি জ্বালায় বসতাম, আমার ছায়াটাও একটু বড় হয়ে যেত ধীরে ধীরে।
কত বছর বয়স থেকে করতেন?
98 থেকে করতাম, ছায়াটা বড় হয়ে যেত, বড় হয়ে গেলেই আমার মোমবাতিটা নিভে যেত অটোমেটিক, তখন আমি নিজেও ভয় পেয়ে যেতাম, তখন অফ রাখতাম। এখান থেকে আমি মানে মনে মনে কথার কথা মনে করেন আপনি বলতাম যে আপনি আমাকে ফোন দেন, ঠিক আছে আমাকে আপনি ফোন দিবেন, আমাকে কেউ কেউ খুঁজতেছে তাহলে আমি তার সামনে দাঁড়াইতাম, আমি বুঝতে পারতাম যে আপনি আমাকে খুঁজতেছেন, মানে এরকম আমার হয়ে গেছিল। প্রায় সময় স্বপ্নে দেখতাম যে আমার একটু অলৌকিক ক্ষমতা আসবে, এরকম স্বপ্নে দেখাইত। পরে একদিন শুয়ে রয়েছি, সব সময় শুয়ে আমি 10টায়, কিন্তু 9টায় শুয়েছি, শুলে হঠাৎ করে বাম কাতে শুয়েছি, শুলে দেখে আরেকটা শিবলি আমার সঙ্গে শুয়ে রয়েছে,
একই মানুষ। ওকে,
আমি তো দুইটা হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি, আমি আমার আম্মা আবার রাখতে গেছি, সে আমাকে বলছে রাখ দিও না ভয় পাবে তারা। তখন আমি আমার নিজের চিমড়ি দিয়ে দেখি যে না ঠিক আছে, আমি তাহলে ধরতে যাই ধরতে পারি না, কিন্তু সে আমাকে ধরতে পারে। পরে আমি দরজায় খুলে বাইরে আইসে আকাশের দিকে তাকাই, দেখি যে চারটা অনেক বড়, ওদিন আবার পূর্ণিমা হইতেছে, বাইরে দাঁড়ায় আছি, সে আমাকে ডাকে, আমি তার কাছে আইসা আমি আবার ডান কাতে শুয়েছি, সে আমাকে এবার থাপড় দেয়, বলে তুমি বাম কাতে শো, আমি সে না আমি ডান কাতে শুভ, আমার ভয় লাগতেছে, তুমি তোমার ভয় পাইতেছো। পরে আমি আবার বাম কাতে শুয়েছি, শুয়ে কম্বল নাকি মুখে দিয়া শুয়েছি, কম্বল সরাই দেয়। পরে আমি আমাকে সে বলতেছে তুমি ভয় পাইও না, তুমি তোমার দেখতেছ অন্য কিছু না। পরে আমি চোখ বন্ধ করে আসে ঘুমিয়ে পড়ছি। সকালে আম্মা পরে বলছি আম্মা আপা তো ভয় পাইছে, ধ্যান করস, এই ধ্যান করার কারণে এগুলো হইতাছে। পরে আমি সকালে আমি আবার আমার স্যারের কাছে গেছি, স্যার আপনি তো বলছিলেন ধ্যান করলে তো এরকম হয়, আমি তো এরকম হয়ে গেছি। স্যারে বললো যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হইতাছে হ্যালুসিনেশন।
হ্যালুসিনেশন,
হ্যাঁ। পরে এটা নিয়ে আমি আবার গবেষণা শুরু করলাম। আমাদের ঋণের হাফিজ জিহুদের কাছে গেলাম, সে বললো যে শিবলি তুমি ধ্যান করো যে এগুলো ঠিক না, তুমি ভুল পথে যাইতেছ, এটা হইতেছে বচ্ছায়া। পরে আমাদের ঋণে আরেক কবিরাজ আছে, সেও খুব ভালো জানে, সে আমাকে বললো যে এইগুলা খারাপ জেনের আসর, এই কারণে এই সমস্যা গুলা হইতাছে। আমার ভাই আর্মি চাকরি করতো, সে একদিন ছুটিতে আসছে, আমি শুয়ে রয়েছি, সে বাথরুমে যাবে রাত্রে বেলা 12টা সময়, ওইটা দেখে যে আমি শিবলি একটা দাঁড়ায় আছি, শুয়ে রয়েছি একটা শিবলি দাঁড়ায় দাঁড়িয়ে আমার পাড়া দিতেছে। সে বলে শিবলি ভাই তুমি শুইবা না, দেখে যে আমি শুয়ে আছি। সকালে আমার বলতেছে শিবলি ভাই আমি দেখছি যে তুমি দাঁড়ায় আছো আবার শুয়ে আছো, সেটা বুঝলাম না। পরে আমার আম্মা বলতেছে যে শিবলি তুই দেন ছেড়ে দে, তুই এগুলো আর করিস না। পরে আমি আসলে আস্তে আস্তে ধ্যান ছাড়িয়ে দেওয়ার জন্য ই করলাম, খালি স্বপ্নে দেখে তুমি ধ্যান ছাড়ো না, তুমি ধ্যান করো, তুমি খারাপ হতে চাইছো না, সমস্যা নাই, তুমি ঠিক হয়ে যাবা। পরে আমি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে ধ্যান ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারপরে তো ওইগুলো অনেক কিছু ভিতরে
ওর যে বিষয়টা, এটা যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তাকে বলে ইনসেপশন,
ইনসেপশন
এটা জিনিসটা এরকম যে সে ড্রিম দেখতেছে, স্বপ্নের মধ্যে সে চলে যাচ্ছে আরেক জায়গায়, মানে স্বপ্নের মধ্যে সে একজন শিবলিকে দেখতেছে, আমি আরেকজনকে দেখতেছি, তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি, এই কাজটা কিন্তু সহজ না। ইনসেপশনটা কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন কাজ,
ডিফিকাল্ট কাজ।
একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, যদি প্যারানর্মাল ব্যাখ্যা দিই আমি, তাহলে ওই যে সে যে ধ্যানটা করতো এটাকে বলা হয় গুরুমন্ত্র। এই ছায়ার যে বিষয়টা সে দেখছে এটাকে বলা হয় গুরুমন্ত্র, যে মন্ত্রটা আমার মতে খারাপ, এটা দিয়ে অনেক খারাপ কাজ করানো হয়, তার আলটিমেট তার ক্ষতি হতো, ঠিক ক্ষতি হইতো, মানসিক ক্ষতি তো হইতোই। তো সে যেহেতু অলরেডি মেডিসিয়ান, জাদু মন্ত্র করে সব করে, তারপর সে অলরেডি বাদ দিয়ে দিল। তো এগুলা কিন্তু একবার ঢুকে গেলে বাদ দেওয়াটাও সহজ না, একবার যে ঢুকে যায় তার মস্তিষ্ক বিকৃতি ঘটে, বেশিরভাগে দেখবেন যে পাগল হয়ে গেছে। অনেক রোগী থাকে আমার ইনবক্স অনেক আসছে, সুস্থ মানুষ রাত্রে ঘুমাইছে সকালে উঠে সে মেন্টাল হয়ে গেছে। তো এই ধরনের কাজ থেকে আমরা যদি দূরে থাকি, ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কাজ, তাহলে আমরা অ্যাটলিস্ট সুস্থ থাকবো, অ্যাটলিস্ট মানসিক ভাবে সুস্থ থাকবো।
অফকোর্স সেটাই বলতে যাচ্ছি। আচ্ছা আপনার পরিচয়টা একটু বলেন।
আমি লীনা আক্তার।
লীনা আক্তার, তো আপনি কেন এসেছেন আমাদের স্টুডিওতে?
আমি এসেছি 6-7 বছর যাবত আমার একটা প্যারানর্মাল ঘটনা ঘটতেছে, বিভিন্ন জায়গায় আমি গেছি, কোন কাজ হয় না আমার।
আচ্ছা ঘটনাটা কি?
ঘটনা হলো স্বামীর থেকে আমি এসে পড়ছি, বিভিন্ন ধরনের কুফরি কালাম যেগুলো বলে সেগুলো করে, অনেক জায়গায় গেছি কিন্তু কেউ আমার সমাধান করতে পারে না। আমি রাত্রে যখন ঘুমাই তখন যে সকালে যখন উঠি তখন দেখা যায় আমার শরীরে কাপড়ের ভিতরে বড় বড় চ্যাপটা চ্যাপটা দাগ, যেমন মারলে যেভাবে বাসার চটি দেয় যেরকম দাগ থাকে সেরকম। আমার একটা টেলার্স এর দোকান আছে, ওখানে আমি একাই থাকি, যখন একা থাকি তখন কারো উপস্থিতিতে বোঝা যায়, গ্লাসের ভিতরে তো কেউ ঢুকতেছে অথবা কেউ বসছে, কিন্তু আমি তাকাইলে কাউরে দেখি না। আর আমার বাসায় যখন আসি ঘরের জিনিস একা একা পড়ে যেতেছে, রাত্রে ঘুমাইতে আমাদের ভয় করে।
মাঝখানে প্রশ্ন করি, আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে?
হ্যাঁ, 2012 সালে ডিভোর্স
হয়েছে।
আমি একজনের কাছে গেছি, উনি মারটা বন্ধ করছে, কিন্তু যে আসে ঘুমাইতে দেয় না, ভয় দেখাইতেছে, এটা আর বন্ধ হয় না।
যদি আপনি কোনো ডাক্তারের কাছে গিয়েছেন? কোনো?
হ্যাঁ গেছি, কিন্তু তখন আমার মাথা অদ্ভুত ধরনের ঘুরে।
আচ্ছা আপনার কি দাঁত ব্যথা হয়?
না না, দাঁত ব্যথা হয় না।
চোখ ব্যথা হয়?
না চোখ ব্যথাও হয় না। আমি আমার সিটি স্ক্যান করছে, আরো অনেক ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট করছে, এখানে কোনো সমস্যা আসে না,
সবকিছু নর্মাল।
হ্যাঁ সবকিছু নর্মাল। তো আবার দেখা যায় কি হঠাৎ হঠাৎ এগুলো হয়।
প্রেশার আছে আপনার?
না প্রেশার নর্মালি।
আপনি কোন ধরনের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, মানসিক ডাক্তারের কাছে যাওয়া?
হ্যাঁ গেছি, কিন্তু ওনারা কোনো সমস্যা পায়নি। তারপর আমরা কবিরাজের কাছে গেছি, ওনারা বলে যে আপনি এখানে একমাত্র টিকা রয়েছেন, আল্লাহ আপনার সহায় দেখা।
কি বলেন?
এখানে আমি কিছু কোশ্চেন করবো আপনাকে। আপনার মেয়ে বাচ্চাকে আপনার সাথে ঘুমায়? একসাথে?
হ্যাঁ বাচ্চাটা আমার সাথে ঘুমায়, ও কিন্তু ঘুমাইতে পারে না। আমরা
এটাই প্রশ্ন করতাম, ওকে রাতে ভয় পাই কিনা?
হ্যাঁ ও ভয় পায়, দেখেন আমাদের কিন্তু চোখের নিচে কালি পড়ে গেছে।
কোথায় বাসা? কোথায়?
বাসার ডেমরাতে।
ডেমরা থেকে আসছেন?
হ্যাঁ ডেমরা থেকে আসছেন।
বাসা কি ভাড়া নাকি নিজে?
হ্যাঁ ভাড়া।
আগের বাসা, যে বাসার স্বামী স্ত্রী যে বাসায় থাকতেন, এখন কি সে বাসা আছেন?
না না না।
আপনার স্বামী আর কোথায় থাকে?
ওনাদের বাড়িতে থাকে।
আপনার থেকে কত দূর?
15 টাকা ভাড়া।
আচ্ছা এখন সমাধানের দিকে যদি যাই, আপনার হাজবেন্ড যে কাজ করতেছে গুফরি কালাম করতেছে, এটা কোন হিন্দু লোকের কাছে উনি যায়? আপনি ডেমরায় খোঁজ লাগিয়ে দেখবেন কোন তন্ত্র মন্ত্র করে এরকম হিন্দু কেউ আছে?
না ডেমরাতে নাই, উনি চিতাকুণ্ড গেছিল, ওইখানে আছে হিন্দু।
উনি যার মাধ্যমে করতেছে হিন্দু। হ্যাঁ এখন আপনার বাসার ডিস্টেন্সটা বাড়াইতে হবে। ওনার এরিয়া হচ্ছে ধরেন 10 কিলোমিটার, উনি যেখানে থাকে উনি নিজে এগুলো করে বাসায় বসে বসে, ওনাকে শিখা দেওয়া হয়েছে আপনি এই করবেন সেই করবেন, এটা একটা ডিস্টেন্স থাকে। যখন একটা তান্ত্রিক যখন কিছু করবে সেটা ডিস্টেন্স অনেক বেশি থাকে, মনে করেন 100 কিলোমিটার ডিস্টেন্স। আর তান্ত্রিক কাছ থেকে শিখার পরে আপনি যেটা করবেন সেটা ডিস্টেন্সটা কমে যায়। যখন মানুষ নিজে প্র্যাকটিস করে সে তো আর অরিজিনাল তান্ত্রিক না, সে শিখে আসছে এই কাজগুলো করতে হবে রেগুলার। মানে একটা হচ্ছে যে কোনো তন্ত্র মন্ত্র এফেক্ট 6 মাস থাকবে, তারপর থাকবে না। যত মানে পাওয়ারফুল সে মন্ত্র পড়ুক বা যত পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক করুক সেটা 1 মাসের উপরে থাকবে না এফেক্ট। আর উনি যেটা করতেছে রেগুলার কাজটা করতে বাসায় বসে প্রতিদিনই শিখার পরে, ওটার এরিয়া 10 কিলোমিটার উনি যেটা করতেছে, উনি এটা রক্ত দিয়ে করতেছে, যে কোনো পশু পাখির রক্ত দিয়ে, আপন বাপ মানা হোক, দাদা শ্বশুর, খালা শ্বশুর, মামা শ্বশুর, কেউ না কেউ ওনাকে একজন হেল্প করতেছে কাজটাতে, যেই থাকুক ওনাকে একজন হেল্প করতেছে, আপনি খুঁজে বের করে নেবেন, বাসায় গিয়ে আজকে গবেষণা করবেন, বাই করবেন। কারণ আপনার যখন একটা পেশেন্ট থাকে সে টেনশনে থাকে নিজেকে নিয়েই, এর বাইরে কিছু ভাবে না, চিন্তা করে না। সাথে কোন সিনিয়র মানুষ, এটাকে শ্বশুরই বলবো আমি, কারণ ওনার চাচা হোক মামা হোক মানে বাবা মার সমতুল্য, এদেরকে ওনাকে হেল্প করতেছে একজন, যে আপনার ইনফরমেশন তাকে দিচ্ছে, আপনি কোথায় যান কি করেন দিচ্ছে। এখন আপনাকে ডিস্টেন্স বাড়াইতে হবে, বাচ্চার স্কুল কি বাসার কাছে?
হ্যাঁ, বাচ্চার স্কুল। আমার যে ব্যবসাটা আছে ওইখানে মনে করেন টেইলার্স এর দোকান, রোজা বলেন, পহেলা বৈশাখ, বিভিন্ন আর কি উৎসবের মধ্যে তখন কিন্তু কাস্টমারের ভরপুর থাকে। আর আমার এরকম হয় যে নাই, আমি 3 রোজা হয়েছে দোকানটা দিছি কিন্তু আমি 30 দিন দোকানদারি করতে পারিনি, প্রতি মাসের মধ্যে 10 দিন 15 দিন আমি অসুস্থ থাকতেছি, আমার শরীর ভারী হয়ে
গেছে। বাসা চেঞ্জ করতেন বেটার হইতো,
আমি 1 তারিখে ওটা
ছাইডা থাকবেন,
ব্যবসাটা
যেহেতু দূরে কত 10 কিলোমিটার দূরে চলে গেলে তো যেহেতু পসিবল না আপনার জন্য।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, স্পেশাল সেগমেন্টে শুনছেন ট্যারট কার্ড রাউন্ড। রাত 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন রেজা ভাই, বেশ কয়েকজন গেস্ট আছে এখানে। আমরা একের পর এক তাদের যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, প্যারানর্মাল ঘটনা, ভৌতিক ঘটনার মধ্যে জীবন অতিবাহিত হচ্ছে সেই সব বিষয়গুলো নিয়ে শুনব। 4 মিনিট পরে ফিরে আসছি। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, সরাসরি কথা বলতে পারেন রেজা ভাইয়ের সাথে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot DAARTAROT। লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন। অনেকে এখানে বলেন যে আমরা সপ্তাহ পর সপ্তাহ টেক্সট করছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। খেয়াল রাখবেন যে হাজার হাজার মানুষের ডিমান্ড আমাদেরকে মেটাতে হয়, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন প্লিজ। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ডর মানে ভয়, ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিপটিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং স্পেশাল সেগমেন্টে শুনছেন আপনারা ট্যারট কার্ড রাউন্ড উইথ রেজা ভাই। ওকে,
ভাই এমন কিছু দেখান যেটা জীবনে দেখি নাই। আমি চাচ্ছি সারা বাংলাদেশে যারা লিসেনার আছে তাদেরকে হিপনোটাইজ করতে একই সাথে, এবং আমি সম্ভব কনফার্ম, এবং তারা কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে যাবে আমার কথা শোনার পর।
না 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 ভাই, এটা সম্ভব না।
আপনি বলেন, আমি ট্রাই করব।
না না না, এটা অনেক ভাববে এটাকে মানে পুরোপুরি যে থাকে না, আপনি আপনার জায়গাটাকে হয়তো বা ঠিক আছে ওইটাকে আপনার, আমরা হয়তো আপনাকে সম্মান দিয়ে ভালোবেসে হয়তো বা সুযোগ দিব, বাট ইন আ সেন্স ইন জেনারেল যেহেতু একটা মিডিয়া, লোকজন ভাববে এটা কাজাখুরি ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে এখানে।
ডিসপ্লে তো আসবে, এবং এখানে যারা গেস্ট আছে ওরাও হবে, ইভেন আপনি নিজে হবেন।
আমাকে হিপনোটাইজ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আমি কখনো হই নাই,
হিপনোটাইজ করি বলে করি।
আপনি আমাকে শুধু করেন একবার, আমি আমাকে আগে ফ্লোর দিব, আপনি যদি আপনি আমাকে হিপনোটাইজ করতে পারেন তাহলে আমি ফ্লোরটা আমি সারা বাংলাদেশের রেডিওর লিসেনারদের জন্য ওপেন করে দিব। বাই দ্য ওয়ে, আপনারা কারা চান হিপনোটাইজ হতে তারা একটু টেক্সট পাঠান। এবং আমরা কিন্তু একটা কথা বলি ডরে সবসময়, সেটা হচ্ছে ডরটাকে আসলে ডরের যে ফ্লেভারটা সেটা পাওয়ার জন্য আপনাকে একটা ফর্মুলা মেনটেন করতে হবে, সেটা হলো নির্জন একটা জায়গায় বসে আপনাকে অনুষ্ঠানটা শুনতে হবে, এবং সেটা আপনার ঘরের মধ্যে নিশ্চয়ই, এবং ডিপ অন্ধকার, ঘরের বাতিটা অফ করে দিয়ে এবং জানালাটা হালকা করে খোলা রেখে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মানে রেজা ভাই সেদিন সিডনি থেকে এক ভদ্রলোক এসেছেন, সে একজন ম্যাজিশিয়ান, খুব বড় ম্যাজিশিয়ান, বাংলাদেশ থেকে সে ম্যাজিক করে ম্যাজিকের মাধ্যমে সে দেশের বাইরে গেছে এবং ওখানে সে এস্টাবলিশ মানে স্থায়ী এখন। সে সিডনিতে বসে দর্শনে, এবং সে আমাকে দেখার পর, টেলিভিশনে ইন্টারভিউ দেখার পর, আপনিই বলেন না জানালাটা খোলা রাখার জন্য হালকা করে, বিলিভ মি, হ্যাঁ রেসিপি মানুষ কিন্তু নিয়ে নিয়েছে। আমি বলবো যে সিডনিতেও সে একইভাবে দর্শনে জানালাটা হালকা করে খোলা রেখে, এবং আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে, বিশেষ করে গ্রামের দিকে যাদের বাড়ি, পুরো বিরান ভূমি অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর জায়গা। হ্যাঁ, তো ওইরকম একটা জায়গায় বসে উনি হবে ডরটা শোনেন এবং উনি ইউটিউব থেকে শোনেন। যাই হোক, আমরা পরের জনকে ফ্লোর দিতে চাই, সেটা হচ্ছে যে আমি আপনার সম্পর্কে যেটা ইনফরমেশন পেয়েছি যে আপনি এখানে আসার জন্য বোধ হয় 2-3 সপ্তাহ ধরে চেষ্টা করছেন, কি করেছেন বলেন তো?
এখানে আসছিলাম একবার, এসে নিচে অনেকক্ষণ অপেক্ষা করছি, 12:30 পর্যন্ত নিচে ছিলাম
রাত্রেবেলা।
হ্যাঁ, কেউ নামে নেই, আপনিও নামেন নাই, রেজা ভাইও নামে নেই।
আচ্ছা,
লাস্টে রাত্রে 1টার দিকে ওদিকে বোর্ডিং একটা দিকে গিয়ে থাকছিলাম, পরের দিন আসছি দেখি যে অফিস বন্ধ, নামাজের টাইম ছিল শুক্রবার।
আচ্ছা,
তারপরে সেদিন আবার রাত্রে মাগরিবের পর আসছিলাম, তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল।
আচ্ছা,
ওনাকে বলছিলাম তো উনি বলছিল আমি তো এই পার্টটাতে নাই।
মানে আমি যেটা বুঝতে পারি যে দুই সপ্তাহ যাবত আপনি ঢাকা শহরে অবস্থান করতেছেন, শুধুমাত্র আমাদের এখানে আসছেন,
শুধুমাত্র ট্যারট
হোটেলে থাকছেন,
আপনি হোটেলেও থেকেছেন, পয়সাপাতি খরচ করেছেন।
আচ্ছা,
গুড। আপনার নামটা একটু বলেন।
মুজাম্মেল হক।
বাড়ি কোথায়?
বাড়ি চট্টগ্রাম বাঁশখালী থানা।
বলেন তো কি ভাই কাহিনী কি আপনার, কি হয়েছে?
আমার কাহিনীটা হলো আমাদের জন্ম আসলে বাংলাদেশে হয়নি। আমরা তিন ভাই এক বোন, আমরা চারজন জন্মাইছি করাচি শহরে, ওরঙ্গি একটা জায়গা।
না, আমি স্টোরি জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনার প্রবলেম গুলা কি।
সেইখান থেকে আসার পর থেকেই এখানে আমাদের আব্বার মানে আমার দাদার সম্পত্তি যেগুলো ছিল এগুলোতে আমরা অংশীদার হব আর কি। তো সেই অংশীদার আমাদেরকে না করার জন্য আমার চাচা চাচি এবং জেডা এরা সর্বোচ্চ চেষ্টা এখনো করে যাচ্ছে।
তাহলে আপনি আমাকে বলেন যে এগুলার সাথে আপনার ট্যারট কার্ডের কি সম্পর্ক, এগুলোর সাথে ভৌতিক বিষয়ের কি সম্পর্ক, এগুলোর সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর কি সম্পর্ক?
আমাদের লাইফটা কোনোভাবে সেটেল হচ্ছে না, অনেক চেষ্টা করে হচ্ছে।
আমি রেজা ভাইকে ফলো দেওয়ার আগে আমি আপনাকে একটু জাস্ট আপনার কনসার্ন গুলো একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। আপনি কেন মনে করছেন যে আপনার এই বিষয়গুলো নিয়ে কেউ আপনাকে যদি এই ভৌতিক বিষয়ে মানে কবিরাজি করা, ট্যারট কার্ড পড়া, এগুলো পড়লে আপনি একটা কারেক্ট সমাধান পাবেন, কেন এটা মনে হচ্ছে?
না না, এটা মনে করতেছি না, আমি চাচ্ছি যে আমার চাচা চাচিরা ওরা কি চাচ্ছে। আমি যতটুকু জানি ওরা আমাদের জন্য অনেক কিছু করছে, আমাদের কাপড় শুকাতে দিয়েছি বাইরে। ওইটার একটা
অত্যন্ত দুঃখিত, প্রথম কথা হচ্ছে আপনাকে আমি অনেক ভালোবাসি এই কারণে যে আপনি আমাদের এই অনুষ্ঠানটাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি বিশ্বাস করেন। সেই জায়গাটা থেকে আপনি ঢাকা শহরে এসে দুই সপ্তাহ যাবত ওয়েট করতেছেন শুধুমাত্র এখানে আসার জন্য, সুতরাং সে কারণে আপনাকে এখানে ফ্লোর দেয়া। কিন্তু আপনাকে দিয়ে আমি আমার লাখ লাখ শ্রোতাদেরকে বলতে চাই, এই ধরনের ঘটনা আমরা অবশ্যই ট্যারট কার্ডে ইন্সপায়ার করি না এবং অবশ্যই তাদেরকে আমরা ফ্লোর দিতে চাই না, এবং দিতে চাই না বলেই আপনাদের সামনে নিয়ে এসে বারবার আমাদেরকে উপস্থাপন করতে হয়। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সেটার সাথে যদি কোন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস জড়িত না থাকে তাহলে প্লিজ আপনারা স্টুডিওতে আসবেন না কষ্ট করে, এবং এভাবে সপ্তাহ পর সপ্তাহ ঢাকা শহরে বসেও থাকবেন না। আপনাদের প্রতি আমরা বিনীতভাবে করজোড়ে অনুরোধ করছি, কারণ আপনারা অনেক ভালোবাসেন আমাদেরকে যে কারণে এটা করেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের থিমটা তো এটা না। আমরা মূলত যেটা করছি, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যারা আছেন, যারা বিভিন্ন কিছু করার পরেও কোনো সমাধান পাননি, যারা মনে করছেন এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর যারা এখানে আসতে চান তাদের বিষয়টাকে আমরা এক প্রথমত সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তারপরেও একটা প্যারানর্মাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, সেটা রেজা ভাই করেন। সলিউশনের জায়গাটা আমরা রেখেছি, যদি আপনি সলিউশন পেতে চান এটা একান্তই ব্যক্তি কেন্দ্রিক, এটার সাথে এবিসি রেডিও কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, সেটা হচ্ছে এই পেজটিতে গিয়ে রেজা ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, এবং রেজা ভাই যদি মনে করে ইন্টারেস্টেড ফিল করে তার ট্যারট কার্ডের জায়গা থেকে আপনাকে সমাধান দেবার, সেটা শুধুমাত্র ফেসবুকে, নট স্টুডিও। সেই ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/tarot এবং আমরা আপনাকে ইন্সপায়ার করব, আমরা আপনাকে স্পষ্টভাবেই বলবো এগুলো সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক, এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবে দেখতে, এগুলোকে কোনোভাবেই ব্যক্তিগত জীবনে বিশ্বাস না করতে। রেজা ভাই, আপনার কিছু বলার আছে?
হ্যাঁ, যেহেতু উনি তিন দিন ওয়েট করছে, আমরা চাই না আর কখনো কেউ এই ধরনের প্রবলেম আমাদের কাছে আসুক। ছোট্ট করে আপনার কথা বলবো, হ্যাঁ, আমি আপনার কার্ডলি পরে ফেলছি কথা বলতে বলতে। হ্যাঁ, আপনার আসে দা মুন নাম্বার 28, দুইটা কার্ড আপনার আসে। এখানে কার্ডে লেখা আছে আপনার বাবার পরিচিত যারা তারা আপনাকে বিরক্ত করতেছে, আপনার বাবার পরিচিত, যে জমিগুলো আপনাদের ঝামেলার কথা বলতেছেন সেগুলার এখানে একটা কার্ড আসে, দেখেন জমির নিচে ফাঁক করা, খেয়াল করছেন জমির নিচ দিয়ে কিছু উঠতেছে আপনার কার্ড। কিন্তু আমি আমি আন্নন ভাবে কার্ড নেই, কিন্তু যেহেতু কার্ডের বিষয়টা বুঝতে সময় লাগবে, বাদে একটা একটা পোকা উঠতেছে জমির নিচ থেকে, খেয়াল করছেন পোকা উঠতেছে, এর মানে হচ্ছে শত্রু একজন, একাধিক না, মেইন শত্রু আপনি একজন। শত্রু দেখতে কেমন সে বিষয়ে এখন আসলে বিস্তারিত কথা বলতে সময় দরকার, পরে বলবো আপনাকে, আমি বেসিক গুলা বলে দিই আপনাকে। হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনার সাথে মিথ্যা কথা বলা হচ্ছে প্রচুর, আপনার ফ্যামিলির সাথে প্রচুর মিথ্যা কথা বলা হচ্ছে, এবং খুব রিস্কের মধ্যে আপনারা আছেন, ইভেন জীবনের হুমকি পর্যন্ত আপনাদের আছে।
এটা কি ট্রু? ট্রু হলে আপনি বলবেন
একদম ট্রু, একদম।
ওকে,
আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার যে শত্রুগুলো তার লুকে থাকে তারা সরাসরি সামনে আসে না, মানে সরাসরি ডাইরেক্ট মানে ওরা ক্ষতি করবে না। যদি শত্রু ডাইরেক্ট ক্ষতি করে আপনি প্রোটেকশন দিতে পারবেন, কিন্তু কেউ যদি লুকে আপনার পিছনে আঘাত করে সেটা প্রোটেকশন নেওয়া যায়।
এরা স্টেপ বাই স্টেপ করতে চায়,
তারা খুব লুকায় করতেছে। হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে চয়েস নিতে হবে, আপনার ফ্যামিলি থেকে কে আছে এখন?
মা আছে।
আর কে? বাবা কই?
বাবা মারা গেছে পাকিস্তানে।
মার সাথে বসবেন বাসায় গিয়ে, আজকে গিয়ে বসবেন, বসে মার সাথে খুব ইম্পর্টেন্ট ডিসিশন হ্যাজ টু বি মেড। কার্ড যেটা বলছেন সেটাই বলতেছি, আমার মন থেকে কিছু বলতেছি না। হ্যাঁ, মার সাথে বসবেন, মা যেটা বলে সেটাই করবেন, মা যদি বলে এভাবে করো সেভাবে করো ওভাবে করতে হবে, যেহেতু জমিনের প্রবলেম আপনার, ডিভাইডের কথা বলবে, যেহেতু আমরা ঠিক আছে চাষা যতটুকু চাই দিয়ে দিই, আমরা ছোট অল্পই পাই, অল্পতেই সন্তুষ্ট থাকি, যেহেতু আপনার ফ্যামিলিতে এখন বড় কেউ নাই, আপনি মূল,
আমার বড় একজন,
উনি হেল্প করছে আপনাকে?
না, উনি ওনার লাইফ নিয়ে,
তাহলে তো নাই, আপনি একাই? হ্যাঁ সেটাই, আপনি একা, কেউ না হেল্প করার মতো আপনার মাকে। আপনি মার সাথে বসে কথা বলবেন, অনেকগুলো অপশন আসবে আজকে, যদি কথা জেনে আজকে বলেন কালকে বলেন, অনেক অনেকগুলো অপশন আপনার মা বলবে যে এইভাবে 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 করা যায়, বা সিদ্ধান্ত আপনারা দুজন মিলে নেবেন। আর যে সিদ্ধান্ত আপনার নিতে বসবেন বাসা দরজা লক করে বসবেন, যাতে যাতে তৃতীয় পক্ষ না থাকে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আপনার জন্য বেসিক একটা সমাধান। আমি কাঠ পড়ে দিলাম, কাঠ বিস্তারিত কাঠ পড়তে ঘন্টার পর সময় লাগে, যেগুলো বলছি তো মনে আছে আপনার।
এবং বাকি বিষয়গুলো যদি আপনি আরো ডিটেল জানতে চান, যদি আপনি এগুলো বিলিভ করেন, তাহলে আপনি রেজা ভাইয়ের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকবেন। ওকে, আপনাদের সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে এখন থেকে ডরের কলের সিস্টেমটা একটু পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত যারা ট্যারট কার্ডে আসতে চাইতেন তারা শুধু বলতেন আমি ট্যারট কার্ডে আসতে চাই, তাদেরকে আমরা ফোন দিতাম। এখন থেকে বিষয়টা হবে এরকম, যারা ট্যারট কার্ডের স্পেশাল সেগমেন্টে আসতে চান তারা কি ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছেন সেটা প্রথমে বলবেন, খুব ছোট করে এক মিনিটে কিংবা দুই মিনিটে, তারপরে বলবেন যে আমি আসতে চাই। অথবা যারা শুধু বলবেন যে ট্যারট কার্ডে আসতে চাই, আমার সমস্যা হচ্ছে এটা, তাদেরকে আমরা কোনোভাবেই স্টুডিওতে আমন্ত্রণ জানাবো না, এবং একই সাথে তাদের সাথে ব্যক্তিগতভাবে রেজাভাইও যোগাযোগ করবেন না। কেবলমাত্র আমাদেরকে ফোন করে বলতে হবে আপনি কি ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে, প্যারানরমাল বলতে আমি যেটা বোঝাচ্ছি ভৌতিক ঘটনার মধ্যে আছেন, এবং এটা নিয়ে আপনি স্টুডিওতে কথা বলতে চান, রেজাভাইয়ের সঙ্গে কথা বলতে চান, তাহলেই শুধুমাত্র আপনারা সুযোগ পাবেন। আমাদেরকে ফোন করার নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। আমরা আরেকজনকে ফ্লোর দিতে চাই। ওকে, নামটা কি বলেন?
সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম, আপনি ফেনী থেকে এসেছেন শুধুমাত্র আমাদের অনুষ্ঠানের জন্য, বাই দ্য ওয়ে। বলেন, কি ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে?
আমার যেদিন প্রথম ঘটনা হয়েছিল ভাইয়া, অনেক বছর আগে, আমার শিওর খেয়াল নাই, অনেক বছর আগে, তখন মনে হয় এসএসসি দিব, ওরকম একটা সময় আমি পড়াশোনা করে, তখন আমি নানুবাড়িতে থাকতাম, কি কারণে আর ওই দিন একটু রাগ করে খাওয়া দাওয়া করি না, বই অফ করে এমনি শুয়ে গেছি, কম্বলটা গায়ে ছিল নাকি আমার শিওর খেয়াল নাই, পরে দরজাটা একটু ফাঁক ছিল, গলির লাইট জ্বলতেছে, রুমের লাইট অফ করা, তখন আমার চোখ মানে বন্ধ হয়ে আসছে, একটু একটু ঘুমের তন্দ্রা ভাব ছিল, তখন আমি শুনতে পাইতেছি আমার নানু আবার আমি ঘুমাইলে আসি গায়ের উপর কম্বল টম্বল দিয়ে যেত, প্রত্যেক দিনে নিয়মিত এই জিনিসটা করতো। তো ওই দিনও আমি শুনতেছি আমার নানু যেভাবে হাঁটি আসতেছে এভাবে হাঁটি আসতেছে, কম্বল আমার কম্বল হাত দিছে মনে হয় জানি, আমার ফাঁসে দিয়ে দাঁড়ায়, কিন্তু পরে কম্বলে মনে হাত দেওয়ার পরে কে জানি আমার গলা চেপে ধরছে, মানে আমি
ঘুমের মধ্যে আপনি ফিল করেছেন?
হ্যাঁ, একটু তন্দ্রা ভাব ছিল, মানে পুরোই আমি ইয়েতে ছিলাম, বসে ছিলাম, তখন দোয়া কলমা পড়তে পড়তে অনেক দেখি যে মানে যখন চোখ মেলছি তখন দেখি যে আমার রুমের ভিতর থেকে শ্যাডো আকৃতির সামান্য কিছু একটু দরজার ফাঁক দিয়ে বাইরে যাচ্ছে, ওই থেকে আমার শুরু লাইফে। পরে অনেক ঘটনা ঘটতেছে, আর এখন নিয়মিত ঘটতেছে কি, রাতে ঘুমাইলে মাঝে মাঝে ঘুমাইলে আপনার আমি শুনতে পাই শো শো করে একটা আওয়াজ দক্ষিণ দিক থেকে আসে, আসি শো করে আসতেছে আমি বুঝতেছি, কিন্তু আমার তন্দ্রা তন্দ্রা ভাব, ওই সময় থেকে আমি দোয়া কলমা পড়া শুরু করি। হ্যাঁ, তো আসি আমার গায়ের সাথে মিশে ধরে, ওই জিনিসটা ধরার পর আমি দোয়া কলমা পড়তে পড়তে ওটা ছেড়ে দেয়, যখন তখন আমার গা টা গামায় যায়, অনেক গরম হয়ে যায়, এরপরে যাই আমি এইরকম দেখি, আবার মাঝে মাঝে দেখি যে মানে বাজনা যেরকম ওই যে ইয়েরা যে বাজনা বাজায় হিন্দুদের অনুষ্ঠানে, বাজনা টাজনা বাজায় ওই রকম বাজনা বাজাইতে বাজাইতে অনেক সময় আসে, আমি শুনতে পাই, আবার মাঝে মাঝে শুনি যে গান শুনতে শুনতে আসে, এরকম সমস্যার মধ্যে আছি। আর মানে একা তো আমি এখন থাকাই আমার জন্য অসম্ভব হয়ে গেছে, আমি একা আগে থাকতে পারতাম, এখন একা থাকতে পারি না, ঘরে বা যেখানে থাকি
ভয় লাগে আপনার?
হ্যাঁ, ভয় লাগে, অনেক ভয় লাগে, এখন সাথে কেউ থাকলে রিল্যাক্স একটু ঘুমাইতে পারি, আর যদি একা থাকি ওই সময় আমি লাইট জ্বালাই রাখি, ফজরের আজানের আগ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না।
এটা কি শুধু ঘুমের মধ্যেই হয়?
হ্যাঁ, ঘুমের মধ্যে বেশি হয়, আর আমি এমনিতে মানে আফসা আফসা জাপসা দেখি, তারপরে আমি যখন একা থাকি ঘরে এটা লাগতেছে ওইটা লাগতেছে, আমার মাথার উপরে কি যেন লাগতেছে।
হ্যাঁ,
না ডাক্তারের কাছে কখনো যাই নাই, জাস্ট এমনি হুজুর কবিরাজের কাছে গেছিলাম।
কি বলেছে আপনাকে?
বলছে আমার আসর টাসর এগুলো বলছে যে জিনের আসর হয়েছিল, হ্যাঁ সমস্যা আছে, তো অনেক ইয়ে করছে, কিছু হয় নাই, কিছু হয় নাই সলিউশন, ছোট থেকে বড় হয়েছি, অনেক মানে সবাই আমাদের আদর করত, কিন্তু অনেকে হেল্প করতে চাইতেছে, আমি নিজের থেকে অনেক কিছু করতে চাইতেছি, কিছুই করতে পারতেছি না। আমার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত, অলরেডি আমার আব্বুও ইউরোপে গেছিল, একটা সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাইতে পারে না, হঠাৎ করে কোনো কিছু ইয়ে সারাই চলে এসছে, না আমাদের ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত। আমি 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 ভাবতেছি যে আমার ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কিছু আমার সাথে হচ্ছে।
কিভাবে বুঝলেন ব্ল্যাক ম্যাজিক করতে?
মানে আমি যে কোনো কাজ, এই কাজটা আমার হবে।
এভাবে করেন তো, এভাবে করেন, একদম এভাবে করেন। ওই হাতটা দেখান তো। বিয়ে করছেন?
না,
বিয়ে করেননি। বাসা কে কে থাকে?
আম্মা আছে, আমার বোনরা আছে দুইজন, ছোট বোন, আমার বাবা আছে এখন। আমার খালাতো ভাই বাড়িতেও থাকি, ফেনীতেও থাকি।
আপনি যে বাসা থাকেন এখন?
জি,
যে বাসা থাকেন কোথায়?
এটা ফেনীতে, শহরের মধ্যে।
আপনি কি ফেনী থেকে আসছেন?
জি।
মশারি ইউজ করেন?
জি,
মশারি ইউজ করে দিতে হবে। মশার কয়েল পাওয়া যায় না ভাই, কি কি মার্কেটিং মার্কেটিং
কি সব সমাধান দিতেছেন? মশারি বাদ দিতে হবে।
জি,
বেতের কোনো বিছানা চেয়ার টেবিল বাসায় রাখা যাবে না। আপনার বাসায় আছে এগুলা? হ্যাঁ আছে না, বেতের জিনিসপত্র আছে?
আছে,
রাখা যাবে না। বেদ কেন রাখা যাবে না? এর মধ্যে যুক্তি আছে, সাইন্টিফিক যুক্তি আছে।
আপনি সাইন্টিফিকটা জানতে চাই? আমার কাছে খুব হাস্যকর লাগে
আসলে ভাই, ওই যে ডিনারের কাহিনী।
আপনি যদি একটু পরে বলেন না, আপনি টি শার্ট পরতে পারবেন না।
জানি না, আমার রং হলে আমাকে বলবেন। হ্যাঁ
ঠিক আছে।
আপনার যে বাসায় থাকেন, নোংরা খুব বাসাটা, এগুলো ক্লিন করতে হবে, পরিষ্কার, স্বাভাবিক। মানে আমরা জানি মানে পরিষ্কার পর্যন্ত ইমানের রং,
ইমানের রং
পরিষ্কার। টেবিল ক্লথ, অনেকে সোফার মধ্যে ময়লা কাপড় বিছা রাখে, দেখতে ঘৃণা লাগে, ব্যাকটেরিয়া জন্মায়। বিজ্ঞান ভিত্তিক বেতে যেটা হয়, বেত থেকে সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে, বেতের চিপায় ময়লা জমে। আমরা কাঠের বা লোহার ফার্নিচার ক্লিন করতে পারি, বেতেরটা পায় না। বেতের মধ্যে ঘুণা ধরে একটা টাইমে কে বাস তো, এটা বেত মানে এটা পাট জাতীয় জিনিস, যেটা বাঁকা করে তৈরি করা হয় হিট দিয়ে। ওইখান থেকে আমাদের ব্যাকটেরিয়া জনিত প্রবলেম হতে পারে, ভাইরাস জনিত সমস্যা হতে পারে, মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে। মশারি টাঙ্গান কি দিয়া?
মশারি আমার বাসায় আমরা সুতা দিয়ে আপনার
মশারি টাঙ্গানি বাদ দিতে হবে পুরোপুরি, বুঝছেন? মশারি আতঙ্ক হয়, মশারি বাদ দিবেন। যদি মশার কামড় থাকে, কোয়েল টোয়েল জ্বালাবেন, মানে জানলাতে নেট লাগাই দিবেন। সবচেয়ে সমস্যা যেটা বাড়িতে, সেটা হচ্ছে ময়লা। আমরা জানি যে খারাপ জিনিসগুলো ময়লার মাধ্যমে আসে বা নোংরার মাধ্যমে আসে। আপনার টেবিল ক্লথ গুলা দেখবেন খুব ময়লা, আপনাকে মনে পড়ে? একটু মনে করে দেখেন।
হ্যাঁ আছে, একটু ময়লা আছে গ্রামে, যেহেতু গ্রাম আর শহরে যেখানে থাকি ওইখানে তো ময়লা নাই।
চেক করে নিন আবার,
ওইটা
চেক করে নেবেন। যে রুমে থাকেন বাসা থাকেন, পুরোটাই ময়লা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেতের ফার্নিচার গুলা, এটা আপনি বুঝবেন কিনা জানি না। খারাপ আত্মা বা খারাপ জিনিসগুলা পরিষ্কার জায়গা থাকতে পারে না, তারা চিপা চাপা খুঁজে, ময়লা খুঁজে। আমরা জানি সাপের গর্তে জিন থাকতে পারে।
জি,
এটা করলে আপনার মোটামুটি ক্লিন আসবে। তারপরে যদি সমস্যা আপনার হয়, যেগুলো ট্রিটমেন্ট আছে, আপনি যদি সমস্যাগুলো বললেন, আপনি যদি সমাধান চান এটা থেকে,
জি
রিডের পরে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেবো, আবারও পাঁচ মিনিটের ছোট একটা ব্রেক। পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ডরে। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং দিস পার্ট বেসিক্যালি 12টা থেকে 1টা পর্যন্ত এটা স্পেশাল রাউন্ডে, আমরা ডাইরেক্টর রাউন্ডে থাকি। এই রাউন্ডে স্পেশালি আরজি হিসেবে আছি আমি, আরজি কিবরিয়া, এবং মেন্টর হিসেবে আছে রেজা ভাই। আমরা সবাই মিলে আবারও ফিরে আসছি মাত্র পাঁচ মিনিট পর আরো একটি কেস নিয়ে। স্টে টিউনড।
ডর মানে ভয়।
আরো একবার স্বাগত জানাচ্ছি, পাঁচ মিনিট পর আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রেজা ভাই আমাদের সঙ্গে, তার একজন গেস্ট আছে, এবং আমরা মাঝখানে যখন বিরতিতে ছিলাম বেশ কয়েকজনের ট্যারট কার্ড রিডও করে দিয়েছে। আজকে আসলে যে পরিমাণ গ্যাদারিং হয়েছে স্টুডিওতে, সেটা আসলে হিউজ ছিল। আমরা বারবারই আপনাদেরকে ইন্সপায়ার করবো যে অনুষ্ঠানের ফ্লেভার আমরা যেটা চাচ্ছি সেটা আসলে পুরোপুরি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে। হয়তো সামনের পর্ব থেকে আপনারা সেই ফ্লেভারটি পাবেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা একটু বলেন প্রথমে।
আমার নামটা আমি বলতে যাচ্ছি না।
বয়স কত এখন?
এখন আমার বয়স
29 চলছে। কোথায় থাকেন, কোন এলাকায়?
আমি ফার্মগেট থাকি, আমার বাড়ির কাছে।
আচ্ছা, তো আপনি এখানে কেন এসেছেন, মানে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন?
আমার প্রবলেমটা আমার ছেলেকে নিয়ে, ওকে নিয়ে, মানে আমাদের একটি ছেলে, ওর জন্য আমাদের সমস্যা হচ্ছে বাসায়, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয়ে যায়।
কি মানে ঘটনাটা কি, আপনি আমাদেরকে যদি ঘটনাটা বলেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে কি।
ওকে নিয়ে সমস্যা হচ্ছে যে ও একদমই মানতে চায় না, আর স্কুলেও যেতে চায় না, আর এমনিতে ওর যে মানে এগুলা আচরণ গুলা, ওর এর জন্য আমরা মানে একটু অন্যরকম মনে করছি যে কেউ কিছু করছে বা মানে কোন নজর করে বা এরকম। আমরা অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখে যতটুকু সম্ভব, টাকা না থাকলেও এমন হয়েছে যে আমাদের
কোন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কি দেখেছেন কখনো?
এরকম হয়েছে বাসায় যে আমি একদিন খেয়াল করলাম যখন বোয়া ছিল না কাজে, তো আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তো বোয়া ছিল না, আমি ঘর ঝাড়ু দিচ্ছি যে টিভির স্ট্যান্ডের পিছনে দেখি যে চুল মানে ওর চুল ওর চুল এটি কিনা ওকে জিজ্ঞেস করলাম, ও কিছুই বলে না, তো একটু শুধু হাসলো। মানে আমি এটা আসলে নিতে পারি না কারণ বাসায় কেউ আসে না।
কতদিন আগে?
এক দেড় বছর এরকম হবে। যখন
টিভি স্ট্যান্ডের পিছনে চুল পাওয়া তেমন কোন ঘটনা প্রত্যেকটা বাসায় পাওয়া যায়
না? না, ওটা
একবারে বিষয়টা চুল দিয়ে মানুষ কিন্তু তাবিজ করে। হ্যাঁ,
ওটা একবারে যে কেটে
মানে
কাটিং চুল, এমনি তো নরমাল চুল তো সবারই চুল মাথা থেকে পড়ে।
আপনি ওর মাথা চেক করলেন না সঙ্গে সঙ্গে যে মাথার
উপরে চুল? চেক করছি, যে দেখলাম যে কোনো দিক দিয়ে কাটলে তো একটা ই থাকবে, কিন্তু ওর কোন রকমই আমি দেখি নাই। একটু আমার কেমন যেন লাগলো। আর এমনিতে ও আমাদের বসার রুমে, ও সারাদিন ওখানে একাই থাকে আর আমাদের কোনো গেস্ট আসে না। মানে ওর জন্য আমরা মানে প্রয়োজনে কাউকে বাসায় আনতেও চাই না। মানে আনতেও চাই না বলতে মানে
গেস্ট আসলে কি খুব বিব্রতকর অবস্থা তৈরি হয়?
বিব্রতকর অবস্থা বা অনেক ই মনে হয় আমাদের প্রবলেম হয়। যেমন আমার আত্মীয় স্বজন আসলো, ওর যে ব্যবহার, ও হয়তো এসে আমাকে গায়ে একটু ধরলো বা হঠাৎ করে আমার গায়ে একটা পুশ করলো বা ই করলো, তো ওর পাপার সাথে একই রকমই করে। তো আমরা আগে স্বাভাবিক নিয়েছি কিন্তু এখন আর নিতে পারতেছি না,
অভদ্র আচরণ যেটা
অভদ্র বলে। তারপর অনেক রকম করে, আর ডাক্তার কবিরাজে গেলাম সবখানেই বলছে জ্বর নজর করে। আর
আপনার ছেলে তো এতক্ষণ যাবত আমাদের স্টুডিওতে বসে আছে।
হ্যাঁ, বাইরে একদম ভালো, সব
আত্মীয়
ওই রকম দুষ্টামি না। আর মাঝে মাঝে আমাকে খুব মারামারি করে। দুই সপ্তাহ আগে এরকম হয়েছে যে ব্যাট দিয়ে খেলাবাটি বাথরুমের দরজায়।
আপনি শাসন করেন না?
আমি করি, আমি আসলে ভয়ে আছি এখন, আমি অসুস্থ হয়ে গেছি। মানে
কি ধরনের ভয়?
শ্বাস নিতে পারি না।
বাচ্চা বয়স কত?
ওর এই যে 11 বছর। কোনো
পড়াশোনা করে?
ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে।
কোন ক্লাসে পড়ে?
ও ক্লাস ফাইভে, ওর হাফ ইয়ারলি চলতেছে।
ওই স্কুলে অ্যাটিটিউড কেমন করে, স্কুলের আচরণ?
স্কুলে এরকম যে ও যাইতে চায় না, সকালে উঠাইতে খুব কষ্ট হয়, রাত্রে 12টার আগে ঠিক কাটে। আমি কিন্তু আপনাদের এই শুনে যে বলে যে 12টা, আমি ঠিক তখন এগে বাবু 12টা বাজে, উঠে আসো। ওর পাপা বলে আসো, বলে যে 12টার আগে তার ঘুম পায় না। তখন আমাদের কাকাসে আমাদের চারপাশে বাসার মানে এত কাকাসে
রাত্রেবেলা,
রাত্রে মানে দিনে দুপুর মানে জানি না
মনে কি হয়, কাকার সঙ্গে খুব খেলাধুলা করে
না? মানে ও মা আমাকে দেখায় যে কত কাক, এরকম করে বলে যে
ইটস ফানি। ও হাসতেছে, এইদিকে আসো, তুমি তোমার নাম কি? দিকে আসো, দিকে আসো,
আসো এই সাইডে, আসো
এই সাইডে, আসো আসো। কি নাম?
এরিয়ান।
এরিয়ান, তোমার নাম নেই কেউ খ্যাপায় স্কুলে? তোমাকে
খ্যাপায়?
খ্যাপায় কি খ্যাপায়?
বলে যে ইয়ংগে।
তুমি কি ফাইট করো নাকি স্কুলে? কাকের সাথে কি করে? তোমার আম্মা বলতো তুমি কাকের সাথে ভাত টাত খাও। ওকে, পড়াশোনা কি অবস্থা? তুমি তোমার রোল কত?
সেভেন।
কতজন স্টুডেন্ট? 54 না জানি কি হয়েছে, কোন ভূতে আসল করলো, এই জায়গাগুলো থেকে আমাদের বের হতে হবে। যাদেরকে আজকে সচেতন করার দায়িত্ব নিয়েছে আমি এবং রেজা ভাই, লেটস মুভ, দেখা যাক কি করে। না, আপনি আমাকে একটু বলেন ওর ডেইলি রুটিনটা কি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি করে?
সকালে ও স্কুলে যখন ওকে তো খুব কষ্ট করে উঠায়, ধর টিচার এসে উঠায় ওকে, মানে বাসার যে টিচার।
তো আমাদেরও তো উঠিয়েছে, আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি সকালবেলা প্রেস নিয়ে বসে আছি, তো বসে আছি এক ঘন্টা পরে মা পিছনে।
আমরা ভাই ছোটবেলায় দোয়া করতাম যে টিচার আসবে, ওই যাতে রাস্তায় মারা যায়,
রাস্তায় মারা
যাতে মরা যায়, টিচার আসছে দোয়া করতাম, এরকম
ডায়রিয়া হয়ে যায়। ঠিক আছে, দেরি করে তো সব নরমাল আমাদের মতোই। তারপর
ওকে রেডি করাতে করাতে দেখা যায় যে মানে ও খাবার না খেয়ে চলে যায় স্কুল থেকে, আসে 2টা বেজে যায়, আসলে টিভি কম্পিউটার এগুলো নিয়ে থাকে।
বাচ্চারা তো বাসায় এসে নাও খেতে পারে, টেনশন করছেন কেন?
ওর পাপা খুব টেনশন করে, মানে
খাবার যখন খাবে বাসার খাবারটা কম খাবে, খুব নেচারাল একটা জিনিস।
আপনি বলেন ওর বয়স কত? 11 বছর। ওকে দেখে কি আনহেলদি মনে হচ্ছে?
কিছুদিন আগে ওর স্বাস্থ্য খুব খারাপ ছিল।
এটা আপডাউন করবে, এটা তো ফিক্স জিনিস না। ও হেলদি মানে কি? ও একদম পারফেক্টলি
সুন্দর স্বাস্থ্য,
ওর সুন্দর স্বাস্থ্য আছে।
তারপরে এরকম করে চলে, ওর টিচার আসে এখন 6:30 আসে, তো টিচার আসলে পরে গোসল করবে, এর আগে গোসল করে না। গোসল
না, বলো বলো তুমি বলো, তুমিও বলো। হ্যাঁ বলো।
না, তাও কোন সময় করি,
কোনো সময় কোনো সময় করো, আর কোনো সময় করো না। বাচ্চা থাকতো তো আমি শীতকালে গোসলই করতাম না, ও তো মাঝে মাঝে করে,
তো খুব জিনিয়া সে লাইফে অনেক কিছু করবে, এটা কনফার্ম থাকেন।
আচ্ছা দেখ, তারপরে বলেন আপনি গোসল করে না, আর কি সমস্যা?
আমরা একসাথে যদি খাই তো ও আসতে চায় না কোনো সময়, ও টিভি রুমে নিয়ে ওখানে খাবার খায়। বা
টিভির মতো আমিও খাই, আচ্ছা, এরপর রাতের বেলা রুটিন কি? ও রাত 12টা পর্যন্ত জেগে
থাকে। হ্যাঁ, আমরা শুয়ে থাকলে ও ডাকতে হয়, উই না।
আচ্ছা, ওর গলাটা কি দিয়েছে?
আমার হাজবেন্ডের বাড়িতে কারোর সাথে সম্পর্ক ওইরকম ভালো না, আশেপাশে যে এরকম কবিরাজি নিয়ে হয়, এর জন্য আমার মনে হয় যে আমাদের কিছু করছি।
একটা গল্প বলি, আমাদের ক্লাসে একটা ফ্রেন্ড ছিল, টিচার এই গল্পটা বলার পরে উই ডু প্র্যাকটিস। ফ্রেন্ড আমরা প্রতিদিন ওকে বলা শুরু করলাম, দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট ছিল, প্রতিদিন আমরা বলা শুরু করলাম, এই তোমার মধ্যে না জানি কি যেন একটা প্রবলেম হচ্ছে, কি যেন একটা প্রবলেম হচ্ছে, তুমি না শুকায় যাচ্ছ, এই তোমার চেহারার মধ্যে কিন্তু অচলতা কমে যাচ্ছে। এভরিডে আমরা একদম টানা এক মাস প্র্যাকটিস করলাম, অ্যান্ড বিলিভ মি, এক মাস পরে ওর চেহারার দিকে তাকানো যায় না, অসুস্থ আছে। আপনি কি অসুস্থ বানানোর চেষ্টা করলে কিন্তু একসময় অসুস্থ হয়ে যাবে, মানে এটা মোরাল অফ দ্য স্টোরি। আপনার ছেলে যেটা করছে আর দশটা বাচ্চা নর্মাল যেটা সেটাই করে, ওকে কখনো ডাক্তার কাছে নিয়ে যাবেন, কখনো কবিরের কাছে নিয়ে যাবেন, মানে এগুলো বলবেন। এবং আমরা যেরকম আপনাকে ফ্র্যাঙ্কলি আজকে রেডিও টাইম নষ্ট করে সামহাও এই জিনিসটা বললাম আমাদের লিসনারদের উপকার করার জন্য, কিন্তু আপনি যার কাছেই যাবেন, ডাক্তার কাছে গেলেও দুটা ট্যাবলেট দিবে, উল্টো পাল্টা রিয়াকশন হবে। কবিরাজের কাছে যাবেন, তারাও বলবে হ্যাঁ এরা নিয়ে যান, কারণ কবিরাজের এখানে লাভ আছে। সুতরাং এগুলো করেন না, ওকে নর্মালি থাকতে দেন।
আপনাকে যদি আমি থাকতাম, আমার তো পিচেকটা আছে, ও খেলতে চায়, প্রথম কথা হচ্ছে ঠিক না, সে বাসায় খেলতে চায়, তার একটা গেম কিনে দেন, টিভিতে গেম খেলবে, খেলতে চায় না,
উপর
দিয়ে বল লাভ দেয় না,
তুমি কি মানে বলটো মাঠে ক্রিকেট ট্রিকেট এগুলো খেলো?
তুমি
বাইরে যাও,
একটা বিরাট সমস্যা, কিন্তু
ওকে বাইরে পাঠান না, আপনারা আমরা সুযোগ পান না,
এমনিতে নিয়ে যায় সুযোগ কম।
আচ্ছা, আমি একটা কথা বলে আপু, আপনার বাসা মণিপুরি পাড়ায়, আপনি হেঁটে চলে যাবেন, একটা রেস্টুরেন্ট আছে পিছনে, একটা আর্মিদের বিরাট মাঠ আছে, ওখানে তার বিকালে ছেড়ে দিবে একটা বল দিয়ে, আপনি বা হাজবেন্ড ওর সাথে খেলবে, এই সপ্তাহে তিন দিন খেলেন, কোনো সমস্যা নেই।
ওকে নিয়ে গেছে কিন্তু ও খেলতে চায় না বাইরে গেলে,
কেন খেলবে?
ওরে রাইখে
বাইরে হাঁটুক, সে হাঁটেন, ও তো কারো ছোট বয়সে নিয়ে যাওয়া উচিত ছিল, ও তো বাইরের পরিবেশের সাথে মানে অ্যাডজাস্ট করে নাই। তোমার সাইকেল আছে? আপনারা এগুলো তো টেলিভিশনে দেখেন, রেডিওতে শোনেন, যে বাচ্চাদেরকে আমরা ঠিক মতো বড় করতে পারছি না, গিভ দ্যাট এনভায়রনমেন্ট ফার্স্ট, ওকে ওর মতো করে বড় হতে দেন, তারপরে যদি দেখেন যে না ওর মধ্যে আপনার অলরেডি গ্রো করছে, ও পড়াশোনায় ভালো না, এটাতে ভালো না, ওটাতে ভালো না, ওর মধ্যে কোনো ক্যারিয়ারিটি না, ও ঠিক মতো কথা বলে না, ওকে সবকিছু দেওয়ার পর তখন আপনারা ওর প্রয়োজন যেটা সেটাই আপনারা দিতে পারেননি এখন পর্যন্ত। এবং আজকে এই মা আপনারা চিন্তা করে দেখুন, ওনাকে দিয়ে আমরা লাখ লাখ মাকে সচেতন করতে চাই আজকের এই অনুষ্ঠানে, আমরা জানি না এরকম ভাবে নিতে চাইনি, ওনার বাচ্চার কোন ধরনের কোন অ্যাটিটিউড নিয়ে সন্দেহ করেছেন বলে উনি ডাক্তার কবিরাজের কাছে যাচ্ছেন এবং ট্যারট কার্ডে আসছেন ওনার ভাগ্য পরীক্ষা করার জন্য, বুঝুন অবস্থা। আমরা এই জায়গাটা থেকে আপনাদেরকে সবাইকে বলবো, বাচ্চাদেরকে প্লিজ বাচ্চাদের মতো বড় হওয়ার সুযোগ দেন, এবং এই জাতীয় জিনিসপত্রে কোনোভাবেই নিয়ে যাবেন না, তাবিজ কবজ একেবারেই এগুলোতে ইন্সপায়ার করবেন না প্লিজ, এতে করে দেখা যাবে ও স্বাভাবিক ছিল, ও আরো অস্বাভাবিক আচরণ করা শুরু করে।
আসলে আমার আজকে আসার ই হয়েছে যে অনেক জায়গায় গেলাম, তো এক জায়গায় গেলাম যে ওখানে এমন একটা ম্যাজিক দেখাইছে, তখন মনে হইলো এমন হয়েছে যে সেটা জামালপুরে দেখাইছে একটা গ্লাসে সারা গার
মানে
এমন
ওই গ্লাসের নিচে একটা স্টিকার থাকে না যেটা অন্ধকারে জ্বলে, ওটা
লাগানো নাম কি বলো, এটা বাচ্চাদের জন্য বুঝতাম না, দেখো দেখো থামনা, এটা আমি যদি মুচর
দেখা
যাবে এরকম এরকম জাদুঘর দেখাবে তোমার,
কিন্তু ওখানে কি ছিল নিচে একটা স্টিকার এমন হাত দিয়ে লাগানো ছিল, ওটা পানিতে উপরে ছিল হালকা একটু পানি দেখানো,
তো ওটা আপনাকে কিছু একটা দেখাইছে, আপনি সরল মনে শেষ করছেন,
ওটাও না, এছাড়াও মিরপুরে নাকি মহিলা মানে মানুষ বলছে যে আমরা যাইনি, কিন্তু ফোনের মাধ্যমে কোন মানে ইচ্ছে ছিল, তো ওখানে বলতেছে যে 20-25,000 টাকা লাগবে, একটা গাই গরু লাগবে, না তো তোদের ছেলেকে নিয়ে যাবে, মানে এরকম আমার
হাজবেন্ড, ওর কিছুই হয় নাই, মানে আপনি যত কবর বাংলাদেশে আছে ওদেরকে দেখছেন, আর আমি যত রেডিওতে প্রোগ্রাম করছি, আমার একটা সার্টিফিকেট আছে রেডিও, ওর কিছু হয় নাই, 100% গ্যারান্টি ওর কিছুই হয় নাই, এবং সে পুরোপুরি সুস্থ আছে, তার খেলা দরকার, আপনাদের টাইম দরকার, বাবা মার টাইম দরকার তার, মানে ওকে আপনার হাজবেন্ড ওয়াইফ টাইম দিবেন, একটু খেলবেন, গল্প করবেন, ওর সমস্যাগুলো শুনবেন, সমাধান দিবেন, আবার যা চায় তা আবার না, বুঝা বুঝা যা দরকার তার,
ঠিক আছে, খেলতে দেন। লাস্ট যে কথাটা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করবো, একটা বাচ্চা যে পরিবেশে বড় হয় সে সেটাই অ্যাডাপ্ট করে, আপনি ওর সামনে যতটা কনফিডেন্ট থাকবেন ও ততটা কনফিডেন্ট থাকবে ফর রেস্ট অব দ্য লাইফ। আপনি যদি এরকম দুর্বল থাকেন ও একটা সময় দুর্বল চিত্তের হয়ে যাবে। সো আপনার নিজের জন্য আপনার বাচ্চার সামনে 100% কনফিডেন্ট থাকা উচিত। অনেক সময় দেখবেন যে বাচ্চারা পড়ে যায়, হাঁটুতে ব্যথা পায়, অনেক সময় মাথায় ব্যথা পায়, আমরা দূরে গেলে আর কিছু হয়নি কিছু হয়নি মাথায় হা হাসি, ওতে বাচ্চা না। আপনার সেই অ্যাটিটিউড দরকার। আপনি কিন্তু আপনার বাচ্চাকে অসুস্থ করে ফেলছেন। সো নেভার এভার ট্রাই দিস কাইন্ড অফ থিং। আমরা মনে হয় যে আজকে ওনাকে দিয়ে আমরা লাখ লাখ শ্রোতাকে বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে বিশেষ করে এই সব বিষয় নিয়ে বাচ্চাদের সাথে কোনোভাবে যে ভৌতিক বিষয় প্যারানোমাল বিষয় নিয়ে বাচ্চাদেরকে কোনোভাবে এদের মধ্যে টানবেন না।
কারণ তো মানে সাহসী অনেক, অন্য বাচ্চারা দিন বুক শুনলে স্টক করতে ভয় হতো, অনেক সাহস তার। বাচ্চারা কিন্তু ভূত শুনে ভয় পায়, সে তো জিনিয়াস, অনেক জিনিস। আপনি কি মানে এরকম বাচ্চা হবার হয় না।
আমরা আজকে শেষ করতে চাই ভাই, আমরা আজকে শেষ করি। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি যারা শুনছেন তাদের সবাইকে বলবো যে এখানে আপনার স্টুডিওতে যদি জয়েন করতে চান তাহলে শুধু প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে যারা আছেন তারা আসবেন, এবং সেক্ষেত্রে আপনাকে ফোন করে বলতে হবে কি ধরনের প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা আপনার জীবনে ঘটছে, এটা থেকে আপনি কিভাবে সলিউশন পেতে পারেন, বা ট্যারট কার্ড রিড করলে আসলে কি পাওয়া যাবে সেটা নিয়ে থাকবেন আপনাদের সঙ্গে রেজা ভাই। আমাদেরকে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা অপেক্ষায় থাকলাম, রেজা ভাই আমাদেরকে বলেছে হিপনোটাইজ করবে। আমরা খুব শীঘ্রই হয়তোবা সামনের পর্বে বা তার দু একটা পর্বের মধ্যেই আমরা আপনাদেরকে এই বিষয়টা খোলাসা করতে চাই। অপেক্ষায় থাকলাম সেটার জন্য। কিছু বলার আছে শেষে?
হ্যাঁ, এটাই বলবো, আপনারা ঠিক মতো থাকেন, ভালোভাবে থাকেন ইনশাল্লাহ। যে যার মতো করে ধর্মীয় দিক দিয়ে চলে গেলে করেন, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, বা হিন্দুরা যেটা করবেন, খ্রিস্টানরা যেটা করবেন, ধর্মীয়ভাবে থাকেন, আর এগুলো থেকে যত পারেন দূরে থাকবেন। জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে টেরট কার্ডটাকে নেবেন, এর বাইরে কিছুই না। ধন্যবাদ।
This track was downloaded from FusionBD.com.